exclusively on FusionBD.com.
Mentos, bakti jalo.
Jodo hoche jhod kothao akashe, chutche shobai amar ashe pashe. Jani danabe na tumi ar tomar barandai. দেখাবে না মুখ শুধু মন্তব্যে ভরে যাবে অর্কুট শুধু কম্পিউটার আছে নেই অবসর সময় তাই রঞ্জনা আমি আর আসবো না তোমার পাড়ায় হাতে লেখা চিঠি তুমি লেখো না তোমার সময় নেই রাস্তায় হেঁটে বেড়াবার শুধু মুখোমুখি বসে থাকা ব্যস্ত যাবে আমার শহর এখন হাঁটু জলে ফিরে যাব অক্কুর দত্ত লেন তুমি আর যাই হও তুমি নও কোন আকাশে তাই মনটা খারাপ হচ্ছে না আর প্রেমে আমি ঠিক পড়বই আবার লোডশেডিং এ বসে লিখে যাব ঠিক কবিতা তবু কিছুতেই আমি আর আসবো
মেন্টস বাতে যারা তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান আমাদের সঙ্গে আজকে আছে ব্যান্ডি ব্যান্ডি অবশ্য ব্যা এবং অ্যান্ডি দুজনেই এখন
খেতে ব্যস্ত
খেত মানে এটা কৃষির খেত না
খাবারের
খেতে ব্যস্ত এবং তারা ভর পেটে খেয়ে তারপর আমাদের এখানে আসবে তারপরে আমরা ব্যান্ডিকে পাবো তবে আছে তার আশেপাশে আমাদের সঙ্গে আছে লোমান ভাই এবং মঞ্জু ভাই প্লিজ আপনারা তাদের চলে আসুন আপনারা ছাড়া ফাঁকা লাগছে তবে ব্যান্ডি শূন্যতা পূরণ করার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমরা বিভিন্ন ধরনের গানকে আমরা ক্লাসিফাইড করি ক্লাসিফিকেশন করি গানের এক ধরনের নাম দেই যেমন অঞ্জন দত্তের গানকে নচিকেতার গানকে সুমনের গানকে আমরা বলি জীবনমুখী গান মানে এই গানগুলো আমাদের জীবনের গল্প বলে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের গল্প বলে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা আমাদের শহরের সময়ের গল্প বলে আমাদের স্বপ্নের কথা বলে আমাদের হতাশার কথা বলে কিন্তু আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন তিনি ঠিক জীবনমুখী গান করেন না তিনি করেন মরণমুখী গান কারণ তার গান শোনার পর আপনার বাঁচে থাকতে ইচ্ছা করবে না এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি আমাদের সঙ্গে আছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেনজির রায়হান
বেনজির আহমেদ রায়হান, আহমেদ তো বাদ পড়ে গেল।
আহমেদটা এটা মাঝে এক সময় চল ছিল, যখন নামের শেষে সবাই আহমেদ লাগাইতো, যখন হুমায়ুন আহমেদ বিশাল বিখ্যাত একজন মানুষ হয়ে গেলেন তখন সবাই নামের শেষে সবার শেষে মানে এটা কি আপনার অরিজিনাল আহমেদ?
হ্যাঁ, ওই যে দুইটা বড় খাসি জবাই করে রাখা নামের এটা নামটা আর কি, ছবি আছে, ছবি আছে, প্রমাণ আছে।
হ্যাঁ, রায়হান ভাইয়ের কাছে সবকিছুরই প্রমাণ থাকে, কারণ রায়হান ভাই এত অবিশ্বাস্য সব কাণ্ড কীর্তিকলাপ করেন আমাদের ঠিক বিশ্বাস হয় না। যেমন আমরা আজকে অঞ্জন দত্ত নিয়ে শো করব, আজকে অঞ্জন দত্তের জন্মদিন। আমি অবাক হয়ে আবিষ্কার করলাম যে অঞ্জন দত্তের অনেক বয়স হয়ে গেছে, 60 ক্রস করছে মনে হয়,
64, 64
বছর, মাই গড। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হলো অঞ্জন দত্তের, আমি লাস্ট যেই অঞ্জন দত্তকে আমি যেভাবে দেখলাম সেটা হচ্ছে একটা মুভি সাহেব বিবি গোলাম, সেখানে সে একজন কি বলা যায় সুপারি নেওয়া এক লোকের ভূমিকা অভিনয় করছে, টাকা দিলে সে খুন করে,
টাকার মার্সেনারি,
রাইট? সেইখানে অঞ্জন দত্তকে আমার মোটেও বৃদ্ধ মনে হলো না। কি এক আশ্চর্য বিষয়, আমাদের চোখের সামনে অঞ্জন দত্ত একটা স্থির সময় তৈরি করেছেন, সেই স্থির সময়ে সেই স্থির জগতে তিনি তার মতোই আছেন। অঞ্জন দত্তের বয়স বাড়ে না, রঞ্জনার বয়স বাড়ে না, বেলাবসের বয়স বাড়ে না,
সম্ভবত মেরিয়ানের বয়সটাও বাড়েনি,
বাড়েনি। কিংবা সেই যে কিশোর এবং কিশোরী যারা খাতার ভিতর চ্যাপ্টার গুলা ফুল রেখে ভালোবাসার আদান প্রদান করত, তারা এখনো আমার ধারণা রোজ স্কুল ছুটি হলে সেই ছেলেটা হাঁপাতে হাঁপাতে মেয়েটার স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়ায়, মেয়েটাও তড়িঘড়ি করে আসে কারণ একটু পর স্কুলের বাস ছেড়ে দেবে, যে বাসে করে সে চলে যাবে বাসায়। এবং কারোরই বয়স বাড়তেছে না অঞ্জনের, কারণ অঞ্জনের বয়স বাড়তেছে না।
আচ্ছা বিঞ্জি ভাই, মানে বয়সটা কি 64 না 61?
বয়সটা আসলে 63।
আচ্ছা, কারণ 2014 সালে যখন অ্যালবামটা রিলিজ হইল 59, হ্যাঁ, সেটা তার 59 বছর পূর্তি উপলক্ষে, তো আমি হিসাব করলাম যে 2 বছর তো হয়ে গেল, মানে 59 আর 2 61 হওয়ার কথা।
আজকে অঞ্জন দত্ত 64 বছরে পা রাখলেন। অঞ্জন দত্ত 1963 সালে জন্মগ্রহণ করেছেন, আজকে 19 জানুয়ারি।
তাহলে উনিও কি আসলে সার্টিফিকেটে বয়স চুরি করেছেন বা এরকম কিছু একটা?
এটা তো যেহেতু হতেই পারে, বাংলা বাঙালি আমরা এটা করে ফেলি, হয়তো উনি এটার বাইরে না আর কি,
হইতে পারে হয়তো অঞ্জন যখন জন্ম নিয়েছেন। এটা দুইটা ব্যাপার হচ্ছে, একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত খুব একটা ব্যাপার যেটা আপনার হাতে নাই, যেমন হচ্ছে আপনার নাম।
হ্যাঁ,
এই নামটা আপনি আজীবন ব্যবহার করবেন, অথচ এই নামটা রাখার কোন অধিকার আপনাকে দেওয়া হয়নি। যেমন আমি একজনকে চিনি, তার নাম হচ্ছে চামেলি।
হ্যাঁ,
সেই বেচারি কি যে বিব্রতকর অবস্থার মধ্যে আছে, সে বাধ্য হয়ে এই ফেসবুক জমানে তার নাম চেঞ্জ করে রাখছে চ্যাম্প।
চ্যাম্প, ও দারুণ।
এরকম অনেক হয় যার নাম হচ্ছে আকাশ, সে নাম চেঞ্জ করে রাখছে আকাশ। তো আমি নাম চেঞ্জ করাকে সমর্থন করি। আমি
আপনার নামটা জানি কি,
নিজের নামটা চেঞ্জ
করব, আমার নামটা আমি বদলাইছি,
রাজফাজ নাকি, রাজফাজি হওয়ার কথা।
তো আমাদের সঙ্গে আজকে আরেকজন আছেন, তিনি হচ্ছে অঞ্জন দত্তের ছায়া। অঞ্জন দত্ত, মূল অঞ্জন দত্ত যদি কলকাতায় ঘুরে বেড়ান তো তার ছায়া ঢাকা শহরে ঘুরে বেড়ায়, কখনো ঠাকুরগাঁয়ে চলে যায় কারণ ঠাকুরগাঁ থেকে কাঞ্চনজঙ্ঘা খুব কাছে দেখা যায়। তো অঞ্জন দত্তের ছায়া আছে আমাদের সঙ্গে, তার নাম হচ্ছে রিদন। হ্যালো রিদন।
জি ভাই, আমার নাম
রঞ্জনের সাথে মিল আছে,
আহমেদ আছে, মানে যেহেতু আহমেদ নিয়ে তো
জানি, আমি জানি সবার নামের শেষে আহমেদ,
মোহাম্মদ আহমেদ,
মঞ্জু ভাইয়ের নামের শেষে আহমেদ আছে, মঞ্জুর আহমেদ, লোবান ভাইয়ের নামের শেষে আছে লোবান আহমেদ, মনিরের নামের শেষে মনির আহমেদ আছে, লিমির নামের শেষে
লোবান ভাইয়ের নামের শেষে ইসলাম।
আচ্ছা, তো
আসতেছে বলুক না,
তো রাজীব ভাইয়ের নামের শেষেও কিন্তু আহমেদ আছে, রাজীব হাসান আহমেদ,
কিন্তু আহমেদ তো উনি উড়াই দিছে আর কি, জানি না কি কারণ।
তো আমরা বলতেছিলাম যে রায়হান ভাই বা আপনাকে আমরা কি বলবো, রায়হান না বেনজির,
রায়হান বেনজির যে কোনো একটা বললেই চলে।
অঞ্জন দত্ত আপনাকে কি নাম?
যার কোনো নজির নেই।
হ্যাঁ, অঞ্জন দত্ত আমাকে রেহান নামে, যা রায়হান বা রেহান নামে চেনে আর কি,
রায়হান নামে চেনে। তো আমাদের সঙ্গে আছে রায়হান ভাই আছে, এবং রায়হান ভাইয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, এর আগে তিনি এই শোতে যতবার এসেছেন, তোমরা যারা তাকে এর আগে শুনেছ তোমরা খেয়াল আবিষ্কার করেছ যে পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই তার সঙ্গে তার পরিচয় নেই, এবং প্রথম অবস্থায় শুনলে মনে হবে তিনি চাপা মারতেছেন, তিনি প্রপার ডকুমেন্টেশন, তিনি যেমন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে তার ছবি আমাকে দেখাইছে, যদিও সেটা আসলেই চীনের রাষ্ট্রদূত কিনা, কারণ চীনের সব লোককে আমার একই রকম লাগে,
ফটোশপ দিয়েও করে ফেলা।
তোমার এইসব সন্দেহের জন্যই কিন্তু সেই সব সময় প্রমাণ নেই,
সব প্রমাণ নেই।
আপনার সঙ্গে আমার কোন ছবি আছে?
হ্যাঁ আছে, আচ্ছা এই যে আমি এখনই দেখাতে
পারবো।
অঞ্জন দত্তের সঙ্গে তার যে আসলে খুব ভালো সম্পর্ক, এর আগে আমরা একবার যখন জেমস নিয়ে শো করলাম, সে জেমসকে এই শোতে নিয়ে আসলো, একদম মানে লাইভে নিয়ে আসলো, জেমস ভাই কথা বললেন এবং তার আগে প্রচুর পরিমাণে তাকে গালিগালাজ করলেন, তোর হারামজাদা তোর কারণে আমাকে এইসব করতে হয়, আচ্ছা বল কি বলবো, বুঝলা তুই তুকারি করে জেমস ভাই এমনিতে ভালোবেসে তুই তুকারি করেন, অঞ্জন দত্তর সঙ্গে আপনার সম্পর্কটা কোথেকে কি হলো?
মানে ওই অঞ্জন দত্তর সাথে আমার সম্পর্কটা হয় আসলে ঢাকাতে, মানে এটা হচ্ছিল 1998 সালে, উনি প্রথম সম্ভবত ঢাকায় আসেন তখন।
রাইট,
তো আমাদের ওই আর্টিজান অ্যাসোসিয়েটস বলে একটা সংস্থা ছিল, নিমা রহমান উনি এটা চালাতেন, তো উনি একবার অঞ্জন দত্তকে নিয়ে আসলেন ঢাকায়। তো তখন হচ্ছে ওই ন্যাশনাল মিউজিয়াম অডিটোরিয়ামে তার সাথে আমার দেখা হয়, মানে আগে তার ছেলের সাথে দেখা হয়, তার ছেলের সাথে খাতির করি খুব দারুণ ভাবে, তারপর হচ্ছে তার সাথে খাতির করি।
নীল অনেক ছোট ছিল,
হ্যাঁ নীল অনেক ছোট ছিল, আমিও ছোট ছিলাম তখন, তখন আমিও অনেকটাই ছোট ছিলাম। তো ওইখান থেকে তার সাথে সম্পর্কটা শুরু, আর সম্পর্কটা গাঢ় হয় হচ্ছে এরই মাঝে আমি বহুবার কলকাতা গিয়েছি, তার বেনিয়া পুকুরের বাসাতেও দু একবার গিয়েছি।
1998
পরশ পাথর একটা অ্যালবাম ছিল, ওইটাতে অঞ্জন দত্ত ওই একটা করেছিল।
পরশ পাথর ঠিক না, পরশ পাথর ব্যান্ড এবং অঞ্জন নিমা মিলে একটা পারফর্ম করেছিল, গানে গানে ভালো
দারুণ ছিল ওটা।
হ্যাঁ হ্যাঁ, গানে গানে
দুই বন্ধুর গল্প যারা পরস্পর পরস্পর চিঠি লেখে খুবই কাছের, কিন্তু জয়িতা এবং অর্ণবের গল্প এটা আমরা নিয়েছিলাম তোমাদেরকে। তো অঞ্জন দত্তের একটু আমরা অঞ্জন দত্তের গল্পে যাব, যাওয়ার আগে বলে নিই অঞ্জন দত্ত আমাদেরকে, আমাদের যেহেতু আজকে আমরা শো করছি, অঞ্জন দত্ত আমাদেরকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন এবং সেটা রায়ন ভাই নিয়েছেন অঞ্জন দত্তের কাছ থেকে, বাংলাদেশ থেকেই তার সঙ্গে ফোনে কথা বলে নিয়েছে, সেটাও আমরা তোমাদেরকে শোনাবো। তার আগে আমি যে বললাম যে অঞ্জন দত্ত যদি জীবনমুখী গান গেয়ে থাকে, রায়ন ভাই গায় হচ্ছে মরণমুখী গান। এই মরণমুখী গানের একটা দুইটা নজির আমরা এখন দেখাচ্ছি,
মরণমুখী
শোনার চেষ্টা করি
যারা শুনে,
এটাই আমি ভাবছিলাম যে কাদের জন্য মরণমুখী।
তো আমরা এখন রায়ন ভাই আপনি অঞ্জন দত্তের অবশ্যই কোন গান করবেন।
আমি এখন অঞ্জন, আমি হচ্ছে মানে রবি ঠাকুরের ওই জাতীয় সঙ্গীতটার পরে যে গানটা পারি সেটা হচ্ছে অঞ্জন দত্তের ম্যারিয়ান।
ম্যারিয়ান, রাইট। ম্যারিয়ান গানটা আমি তোমাকে তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই অনেকবার শুনছো, তারপর গল্পটা বলি। ম্যারিয়ান হচ্ছে কালো সাহেবের মেয়ে। কালো সাহেব বলতে তখন ভারতে প্রচুর পরিমাণে বিদেশি সাহেবরা ছিলেন এবং বিদেশি সাহেবদের হাত ধরে অনেক নিগ্রহ এদেশে এসেছিল, বিদেশি সাহেবদের একান্ত ভৃত্য হিসেবে, একান্ত সেবক হিসেবে তারা সাহেবরা সেসব কালো সাহেবদেরকে নিয়ে এসেছিল। বাঙালিদের কাছে সাদা সাহেবও যেমন সাহেব, কালোরাও সাহেব বিদেশি যেহেতু,
রাইট।
তো ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায়, তারপরেও কিছু কিছু ব্রিটিশ এই ভারতে থেকে গেছে, তাদেরকে অ্যাংলো ইন্ডিয়ান বলে,
অ্যাংলো ইন্ডিয়ান।
একই সঙ্গে অনেক কালো সাহেবও যারা নিগ্রো, তারাও আর এই ভারতের মায়া ছেড়ে যেতে পারেনি। তো এরকম একটা কালো সাহেবের মেয়ে ছিল ম্যারিয়ান, তাকে অঞ্জন ভালোবেসেছে এবং সেই ভালোবাসা কোনো পরিণতি পায়নি। এ কারণেই অঞ্জন ছিল একদম মধ্যবিত্ত বাঙালি পরিবারের একটা ছেলে, যে পরিবারের ছেলে অনেক স্বপ্ন দেখে, সে ছোটবেলায় স্বপ্ন দেখে সে বড় হয়ে ফুটবলার হবে, সে স্বপ্ন দেখে সে বড় হয়ে
এলভিস প্রেসলির মতো গান গাবে,
গায়ক হবে, এলভিস প্রেসলির মতো গায়ক হবে। কিন্তু তার আলটিমেট জীবন হয়ে দাঁড়ায় যে ছাপোষা একটা জীবন, তাকে কেরানির জীবন বেছে নিতে হয় এবং একসময় সে গলায় গামছা বেঁধে কোন একটা মেয়েকে বিয়ে করে ফেলে, যে মেয়েটা বাড়ি বাড়ি ঠিক করে দেয়। তো আমরা গানটায় চলে যাই।
আমি একটু বলে নেই, এই গানটা হচ্ছে যে ওই অঞ্জন দত্ত ওই সেন্ট পল স্কুল থেকে জাস্ট আসার পরপরই, তার বয়স তখন 16 কিংবা 17, তখন একটা ইংলিশ পড়ুয়া ছেলের মাথার ভিতরে এলভিস প্রিসলি এটা তখন ছিল, কারণ ওই সময়টা ছিল এলভিস প্রিসলির স্বর্ণযুগ। তাই অঞ্জন দত্ত খুব সচেতন ভাবেই এলভিস প্রিসলির নামটাও এখানে এনেছেন। তো আমি যদি অভয় দিলে গানটা গাইতে
পারি, আমরা আমরা আপনাকে অভয় দেওয়ার কিছু নাই, তবে আমরা আমাদের শ্রোতাদের ভয় দিচ্ছি, তোমরা এই গানটা তোমাদের কানের জন্য হানিকারক হতে পারে,
প্রভু রক্ষা করো। শুরু করো।
হানিকারক অন্য অর্থে হানিমানি তো মধু,
হানিমানি মধু, পানিকারক হতে
পারে। সবাই মিলে, সবাই মিলে গাই।
হ্যাঁ,
লোবান ভাই, মঞ্জু ভাই, সবাই।
কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, বা তোমার খেয়েছি মুখ বুঝে শুয়েছি অন্যায় কত অপবাদ, বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম, মাথার ভেতর ছিল এলভিস প্রিসলি, খাতার ভেতর তোমার নাম ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান ম্যারি, তোরে সব এলোমেলো এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক, তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল সবাই মিলে পিলে, রয়ে গেলে তোমরা
লাইব্রেরি পন স্ট্রিট দুটো ঘর সিঁড়ির তলায়, লোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো মেরিয়ান মেরি মেরিয়ান মেরিয়ান মারি। রিকশায় চড়ে তুমি দুলে দুলে চলে যাও আমার পাড়া দিয়ে প্রায়, পাক ধরে গেছে চুলে গাল দুটো গেছে ঝুলে নিয়মিত অবহেলায়, কোনো এক অফিসেতে শর্ট হ্যান্ড নিতে নিতে নখগুলো গেছে খোয়ে, ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে, মেরিয়ান মেরি মেরিয়ান মেরিয়ান মারি। তোমার বাবা ছিল ইঞ্জিন ড্রাইভার আমার বনেদি ব্যবসা, বংশের ইজ্জত রাখতে হলে বউ হতে হবে ফর্সা, বাঙালির ছেলে তাই গলায় গামছা দিয়ে ফেললাম করে বিয়ে, ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে, মেরিয়ান মেরি মেরিয়ান মেরিয়ান মারি।
মারিয়েন 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 আর আমাদেরকে মারিয়েন না রাহেন ভাই। আচ্ছা খুব সুন্দর গান হয়েছে,
অসম্ভব সুন্দর
গান,
সবচেয়ে বেশি জোরে হাততালি রাহেন ভাই নিজে নিজে। আমি বলি যে ভয় পাওয়ার লজ্জা পাওয়ার সংকোচের কিছু নাই, আমরা আজকে যাকে নিয়ে গল্প করছি সেই অঞ্জন দত্ত নিজেই কখনো গান গাইবেন ভাবতে পারেন, তিনি এই জীবনে একটা জিনিসই হতে চেয়েছিলেন সেটা হচ্ছে অভিনেতা ভীষণ ভাবে চেয়েছিলেন তিনি অভিনেতা হবেন, তিনি কখনোই ভাবতে পারেননি তিনি গান গাইবেন,
এবং গানটা কিন্তু তিনি অনেক পরে শুরু করেছেন,
অনেক
অভিনয়টা অনেক আগে থেকে উনি করে আসছেন কিন্তু গানটা কিন্তু ওনার অনেক পরে শুরু করা, যদিও ওই গায়ক হিসেবে গানটা ওনার বেশি প্রমিনেন্ট হয়ে গেছে কিন্তু গানটা কিন্তু আসলে অনেক পরে শুরু করেছেন।
গানটা সে সিরিয়াসলি নিছে আসলে একদম নাইনটিজের 1992-93 সালের থেকে সে প্রথম গানটাকে সিরিয়াসলি নেয়,
হ্যাঁ
তার মানে তখন তার বয়স হচ্ছে কত, তার যদি 1953 সালে জন্ম হয় 1990 সে যদি গান গাওয়া শুরু করে প্রায় 40 বছরের কাছাকাছি বয়সে এসে অঞ্জন দত্ত গান শুরু করেন
আপনার মতো বয়সে,
হ্যাঁ। এবং সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো এই আজও এতদিন পরে, আজকে যদি 94 সাল থেকে আমরা শুরু করি তার প্রথম অ্যালবাম মনে হয় 92 বা 93 বের
হয়েছে,
শুনতে কি পাও, আজকে হচ্ছে 2017 মানে হচ্ছে কত বছর,
23 বছর
ধরে একজন গায়ক এখনো প্রাসঙ্গিক হয়ে আছে। ইনফ্যাক্ট তিনি যে লাস্ট অ্যালবামটি করেছিলেন রিদন বলতেছিল 59, সেখানে সে একটা ব্যাখ্যা দিছে কেন সে এখনো গান গেয়ে যায়।
হ্যাঁ গানটা ওই পুরো অ্যালবামটাই যেটা ছিল যে তার এবং অমিত দত্ত তার বন্ধু এবং বছরের, হ্যাঁ তারা দুজন মিলে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা করেছিল হচ্ছে অমিত দত্ত, আর গানের লেখাগুলা এবং সুর সবই অঞ্জন দত্তের নিজের করা, এবং সেটা প্রায় 12 বছর পর একটা মাঝখানে বিরতিটা ছিল 12 বছর যে অঞ্জন দত্তের কোন একটা পূর্ণাঙ্গ অ্যালবামের মাঝখানের বিরতির প্রায় 12 বছর আমরা ওই গানটা কি শুনবো, গানটা আমরা আছে
না না আমরা গানটার তুই বল গানটার গল্প বল গানটা সে কি বলছে কি মানে
গানটা ওই অ্যালবামের প্রথম যে গানটা সেটা ছিল এখনো তাই, গানটার টাইটেল হচ্ছে এখনো তাই। তো প্রশ্নটা এমন হতে পারে যে অঞ্জন দত্ত কেন এখনো গান করে যাচ্ছেন, আমরা যে বয়স নিয়ে কথা বলছিলাম এত বছর বয়স হয়ে গেছে অনেক শিল্পী তো এত পরে এসে হয়তো অনেক কিছু ছেড়ে দেয় অন্য কোথাও অন্য কোনোভাবে তাদের জীবনটা চলে যায় বা জীবনযাপনটা হয়, তো ওই ওই গানটার একটা উত্তর আছে যে কেন তিনি এখনো গান করে চলেছেন। আমি ছোট্ট একটা ইয়ে বলি যে ব্যালেটের পদ্ধতি কোনো বদল আনতে পারেনি এখনো তাই, বুলেটের রাজনীতি কোনো সমাধান খুঁজে দেয়নি এখনো তাই, সমকামী কত হাজার ভালোবাসা সহজে পায় না এখনো তাই, কোটি কোটি ইহুদের ভালোবাসা হারিয়ে গেল গ্যাস চেম্বারে তবু প্রেম করতে পারে অনেকেই হিরোশিমায় এখনো তাই, আমি গান গাইছি এখনো তাই।
অঞ্জন দত্ত একটা আসলে সুদিনের স্বপ্ন দেখেছিলেন এবং সেই সুদিনের জন্য তার যাবতীয় অপেক্ষা ছিল, সুদিনটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রেমিক প্রেমিকা, যে সুদিনের অপেক্ষায় কারণ এই সুদিন আসলে তিনি মনে করেছিলেন এই যে এই পৃথিবী, যে এই পৃথিবীতে প্রতিদিন অজস্র মানুষ অভুক্ত থেকে রাতে ঘুমাতে যায়, প্রতিদিন অজস্র শিশু এক মুঠো ভাতের জন্য কাঁদতে কাঁদতে মায়ের আঁচল ধরে ঘুমিয়ে পড়ে যে এই পৃথিবীতে, সেই একই পৃথিবীতে এখনো আরেকটা নাগাসাকি আরেকটা হিরোশিমা বানানোর জন্য অজস্র কোটি বিলিয়ন ডলার খরচ হচ্ছে। এই পৃথিবী মারণাস্ত্র যুদ্ধাস্ত্রের পেছনে হাজার বিলিয়ন ডলার খরচ করছে, অথচ এখন এই পৃথিবীর 30% মানুষ দুই বেলা পেট ভরে ভাত খেতে পারেন, এবং 30% মানে 700 কোটি যদি জনসংখ্যা হয়, 30 কোটি 30% মানে একটা অনেক অঞ্জন দত্ত সেই সুদিনের স্বপ্ন দেখেছিলেন যেখানে হানাহানি থাকবে না, যেখানে প্রত্যেক মানুষ প্রত্যেককে ভালোবাসবে, যেখানে মানুষ তার রাজনীতির পরিচয়, তার দেশের পরিচয়, তার ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে উঠে গিয়ে আরেকটা একদম অচেনা মানুষকে বুকে জড়িয়ে ধরবে আপন ভাইয়ের মতো, আপন বন্ধুর মতো। সেই সুদিন নিয়ে তার একটা গান আছে, তুমি আসবে বলে তাই।
সেই গানটায় যাওয়ার আগে রাজীব ভাই,
আমাদের একটা বিরতিতে যেতে হবে সেই গানটা যাওয়ার আগে, তবে আবেদনের কথা শুনুন।
কিছুক্ষণ আগে যে রায়হান ভাই, যে সরি রেহান
রায়হান, অঞ্জন দত্তর বসে রায়হান,
40 বছরের একটা প্রসঙ্গ আনলো আপনি, মনে হয় একটু
সচেতন ভাবে এড়িয়ে গেলেন। মানে ওই আপনার বয়স যে 42 বা 43, এই বিষয়ে কি মানে এটাই একটু জানতে চাচ্ছি।
আজকে আমরা অঞ্জনের দত্তের মধ্যেই থাকি। অঞ্জন দত্তের আসলে মানে প্রথমে বলি যে অঞ্জন দত্ত হচ্ছে আমার কাছে আমার রবীন্দ্রনাথ,
আমার কাছে তাত্ত্বিক গুরু। প্রথম তাত্ত্বিক গুরু হুমায়ুন আহমেদ, দ্বিতীয় হচ্ছে অঞ্জন দত্ত।
গুরু একটা থাকাই ভালো, গুরু থাকলে গুরু চণ্ডালি হয়। আমার কাছে আমি এটা মানে সবসময় বলি আমার প্রিয় লেখক হচ্ছে অঞ্জন দত্ত। এখন অনেকে অঞ্জন দত্তের জীবনে সবচেয়ে কম কাজ যেটা করছে লেখালেখি,
রাইট,
তিনি লেখেনি। কিন্তু আবার এটাও ঠিক, আমি এই জীবনে সবচেয়ে বেশি গল্প শুনেছি অঞ্জন দত্তের কাছে। সেই গল্প কখনো ছিল মালার, যে মালা তাদের সেই মৌলালীর সেই একটা বস্তি থেকে বেড়ে ওঠে একটা মানে প্রাসাদে যার রূপান্তর হয়েছে, যেখানে সে প্রাসাদে থাকে, এবং তার সঙ্গে ইমরান মানে ইমরান খানের মতো একটা তারকা তার সঙ্গে কফি খায়, তার সঙ্গে ওবেরয় ভাইদের ওঠা বসা, এবং তার জন্য অনেক দামি গহনা, হীরের গহনা, ডায়মন্ডের গহনা নিয়ে কেউ আসে। কিন্তু সেই মালা যখন রাতে ঘুমায়, সেই ঘুমের ঘরে সেই মালা সেই মৌলালীর বস্তিতে ফিরে যায়। কারণ আমরা যতই আমাদের অতীতটাকে ফেলে আসার চেষ্টা করি না কেন, আমাদের শিকড়টা আমাদের শিকড়ের জায়গায় থাকে। তিনি মালার গল্প বলেছেন, তিনি ববি রায় নামে একটা গান গিয়েছেন, অদ্ভুত একটা গান, যে গানে ববি রায় হচ্ছে আসলে একটা ভিলেন।
হ্যাঁ,
ববি রায় হচ্ছে একটা অফিসের প্রধান কর্মকর্তা, এবং সেই অফিসে চাকরি করত হচ্ছে এই গল্পের যে মূল চরিত্র তার প্রেমিকা এবং সে, পাশাপাশি দুজন, এবং তারা দুজন ছিল
টাইপিস্ট,
টাইপ করা ছিল তাদের কাজ। টাইপিস্টদের জীবনে সবচেয়ে বড় হতাশার কথা হলো এই, তাদের মনের কথাগুলো তারা লিখতে পারে না,
লিখতে পারে না।
তাদের বস বলে যে লেখো, যে অমুক জায়গায় অমুক আর চিঠি লেখো, তারা ওই চিঠি লেখে।
হ্যাঁ,
সেই গানের দুটো লাইন আছে যে আঙুল আমাদের যন্ত্রের মতো লিখেছিল শুধু ফরমাইশি চিঠি,
হ্যাঁ,
তবু মন বলেছিল অন্য কথা, মন লিখেছিল তোমার আমার নাম।
হ্যাঁ,
এবং এই যে তারা অলক্ষে গোপনে তাদের মনের টাইপে, অঞ্জন তার প্রেমিকার নাম টাইপ করত এবং তার প্রেমিকা অঞ্জনের নাম টাইপ করত, হঠাৎ করে তার জায়গা বদল হয়ে গেল, তার সেই তার নাম আমরা জানি না, তার প্রেমিকার নাম আমরা জানি না,
উনি বলেন
জায়গা বদল হয়ে গেল, হঠাৎ করে ববি রায়ের ঘরে থাকে,
ব্যক্তিগত টাইপিস্ট হয়ে গেছে,
ব্যক্তিগত টাইপিস্ট, ব্যক্তিগত সেক্রেটারি পদোন্নতি হলো, এবং সে ববি রায়ের গাড়িতে করে ঘোরাফেরা করে। কিন্তু অঞ্জন এখনো ছাতা নিয়ে গলির অন্ধকারে মুখে দাঁড়িয়ে থাকে যে নিশ্চয়ই সে ফিরে আসবে। আমরা একই সময়
অঞ্জন একসময় মানে বুঝতে পেরেছে যে ওইখান থেকে আর টাইপের শব্দ আসে না, শুধু হাসাহাসি শব্দই বের হয় ওই ববি রায় এবং ঘর থেকে।
তো আমরা
একটা ব্রেক নিয়ে আসি আমরা।
হ্যাঁ, লিমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আমরা আবার ফিরে আসছি। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালো, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে লিমি আছে, লিমির কথা বলছি কিনা মনে নাই, আমাদের সঙ্গে বেনজির রায়হান আছে, রিদন আছে, এবং ব্যান্ডিতে আছে লোবান ভাই এবং মঞ্জু।
ABC FM 89.2. We play the coolest music.
Mentos Bhakti Jalao.
তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালা, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে আজকে আছে বেনজির রায়হান, আমাদের সঙ্গে রিদন আছে, আমাদের সঙ্গে লিমিত আছে, এবং আজকে আমাদের সঞ্জয় ব্যান্ডি আছে, ব্যান্ডির সঙ্গে আমাদের সঞ্জয় আজকে আছে অঞ্জন দত্ত, লোবান ভাই অঞ্জু ভাই আছে, অঞ্জন দত্ত নিয়ে আমরা কথা বলছি। আজকে অঞ্জন দত্তের জন্মদিন চলে যাচ্ছে, ইনফ্যাক্ট 19 জানুয়ারি অঞ্জন দত্ত জন্মেছিলেন কলকাতায়, এবং খুব ছোটবেলায় তাকে সাহেবী স্কুলে পাঠানো হয়, সেন্ট পলস, এবং আমার ধারণা সেটা হচ্ছে হচ্ছে উত্তর বাংলায় বেড়ে উঠেছে, আমরা যেমন উত্তরবঙ্গে বেড়ে উঠেছি, তারও বেড়ে ওঠা আসলে উত্তর বাংলায়। উত্তর বাংলার মধ্যে কি এক আশ্চর্য সরলতা আছে প্রকৃতির, যে মানুষরা হয়তো এত বিশাল হয়, এত বিশাল হয়, এত উদার হয়, আমি জানি না।
সবকিছুতেই নিজেকেই টানতে হয় নাকি?
অঞ্জন দত্ত পড়াশোনা করেছেন সেখানে সেন্ট পলস স্কুলে, একটা সাহেবী স্কুল, বোর্ডিং স্কুল, সেখানে থেকে পড়াশোনা করতে হয়েছে তাকে, বাবা মা ছেড়ে, তার প্রিয় শহর ছেড়ে। এবং তাকে পাঠানো হয়েছিল এই আশায়, অঞ্জন দত্তের বাবা ছিলেন একজন আইনজীবী, এবং আইনজীবী বলতে যে বিশাল প্রাচুর্যের একটা পরিবার মনে হয় সেরকম না, একসময় তাদের বংশে অনেক প্রাচুর্য ছিল, কিন্তু অঞ্জন দত্তের শৈশবে তাদের সেই বংশের প্রাচুর্য কমে আসে, তারা একদম ছাপুসা নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের রূপ নেয়,
একদম ক্ষয়িষ্ণু
ক্ষয়িষ্ণু পরিবার।
এবং
তার
বাবার তখন তিনি আইনজীবী হিসেবে কাজ করেন, কিন্তু সেরকম পসার নেই। অঞ্জন দত্তের পরিবারের এই গল্পটা খুব ভালোভাবে পাওয়া যাবে তার পরিচালিত সিনেমা দত্ত ভার্সেস দত্ত, যেখানে একই পরিবারের দুইটা দত্তরা মুখোমুখি আইনি লড়াইয়ের মারপ্যাচে পড়ে যায়, সম্পদ নিয়ে তাদের মধ্যে কামড়াকামড়ি চলে। তো অঞ্জন দত্তকে এই আশায় পাঠানো হয়েছিল, সে সাহেবী স্কুলে পড়লে সে ফিরে আসবে, খুব ভালো করে পড়াশোনা করবে, করে এক সময় সেও আইনজীবী, তাকে ব্যারিস্টারি পড়তে পাঠানো হবে, সে আইনজীবী হয়ে পসার জমাবে। তো অঞ্জন দত্ত ছোটবেলায় সেই সাহেবী স্কুলে পড়তে গিয়ে তার মাথায় একটা ভূত চেপে গেল, সেটা হচ্ছে গিটারের ভূত। এবং সেখানে তার সঙ্গে পরিচয় হলো হচ্ছে মিস্টার হল নামের একজন আরেক সাহেব। অঞ্জন দত্তের গানগুলোতে বারবার কয়েকটা জিনিস ফিরে আসে, একটা হচ্ছে কলকাতা শহর, একটা হচ্ছে দার্জিলিং, আরেকটা হচ্ছে কিছু অ্যাংলো ইন্ডিয়ান চরিত্র, যেমন জেরেমি, যার বেহালা হঠাৎ করে এখনো মাঝরাত্রিতে বেড়ে ওঠে, মিস্টার হল, এরকম বেশ কিছু সাহেবী চরিত্র আমরা খুঁজে পাই। এবং তার পরিচালিত প্রথম দিককার একটা সিনেমা হচ্ছে বউ ব্যারাক, যেটা হচ্ছে একদম অ্যাংলো ইন্ডিয়ান দিন,
এবং সেটা কিন্তু ইংরেজি সিনেমা,
ইংরেজি সিনেমা। তো অঞ্জন দত্তের জীবনের প্রথম দিককার যে সাহেবটা তাকে তার জীবনের ভাবচিন্তার যখন নাড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে মিস্টার হলের মাধ্যমে সে পাশ্চাত্যের বিশেষ করে রক এবং কান্ট্রি মিউজিক গুলোর সঙ্গে সে পরিচিত হওয়া শুরু করে। এবং রায়হান ভাই যেটা খুব ভালো করে বলল, সেই সময় এলভিস প্রেসলি পপ তখন একদম
চূড়ান্ত
এবং রক এন্ড রোল
স্বর্ণযুগ ছিল,
পপ এবং রক এন্ড রোল। মজার ব্যাপার হচ্ছে অঞ্জন দত্ত কিন্তু বাংলার কাছাকাছি আসার সৌভাগ্য তার অনেক পরে, তিনি পড়াশোনা করেছে সেখান থেকে আসার পর তিনি যখন কলকাতায় ফিরে আসলেন, আসার পর তিনি ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানেও তিনি পড়েছেন ইংরেজি সাহিত্যে। তখন পর্যন্ত তিনি বাংলার কাছে নেন, তিনি
বাংলা শেখাটা তার এসেছিল হচ্ছে অভিনয়ের জন্য, অভিনয়ের প্রয়োজনে তিনি বাংলা শেখেন।
এবং উনি হচ্ছে তার কিন্তু অভিনয়ের হাতে খড়িটা ঘটে মৃণাল সেনের মাধ্যমে।
মৃণাল সেনের আগেও তিনি আসলে প্রথমে গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। বাংলার যেসব মঞ্চনাটকের সব অন্যতম দিকপাল আছে, তাদের মধ্যে একজন হচ্ছেন বাদল সরকারের ওপেন থিয়েটার মুভমেন্ট ছিল একটা, সেখানে অঞ্জন জড়িয়ে পড়ে। সেখানে বাদল সরকারের মিছিল নাটকে সে কাজ করেছে, সেই মিছিল সেটার গল্পও তার আরেকটা গানে আছে, তার চিঠি গানটার মধ্যে আছে, বাদল সরকারের মিছিলে দাঁড়িয়ে হারিয়ে গেলাম কে কোথায়।
এই মিছিল কিন্তু দাবি করেন যে আমি বাদল সরকারের তৈরি, কোট আনকোট। উনি এখনো এই অভিনয়ের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যে প্রসঙ্গটা আসলে উনি এখনো দাবি করেন যে আমি বাদল সরকারের,
রাইট। বাদল সরকার তাকে যেটা দেখলো যে সে এই ছেলে বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না, যেহেতু সে সাহেব স্কুলে পড়ছে, ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে, এবং সে বাংলা মঞ্চনাটক করতে আসছে, বাদল সরকার তাকে কঠিন মাইকেল মধুসূদন দত্তের কাব্য মুখস্থ করতে দিল। তুমি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্য তুমি মুখস্থ করে আসো
সনেটগুলো।
এইরকম সময়ে তার মধ্যে যখন বাংলাটা তৈরি হতে হতেই অঞ্জন দত্ত তার এক বন্ধুর কি বলা যায় মেস বাড়িতে বসে আছে, হঠাৎ করে একটা গান বাজছে, গান বাজতে বাজতে হঠাৎ করে সে শুনল যে এলভিস প্রেসলি তো তার মাথায় ঢুকছে অলরেডি, আরেকটা গানের পোকা তার মাথায় ঢুকলো। এবং সে তারপর এটা নিয়ে তার ওইটা আমি ব্যাখ্যা একটু পরে গিয়ে বলে দিচ্ছি, সে একটা গান লিখেছিল যে তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে। আমরা এই গানটা কি শুনবো নাকি?
হ্যাঁ, শোনা যেতে পারে।
কে পারে গানটা?
গানটা আমি পারি না এটা নিশ্চিত।
দু মিনিট কথা চালিয়ে যান, আমি হয়তো গান।
আচ্ছা, আমরা আমরা দুই লাইন আমি গিয়ে শোনাচ্ছি, আমার একটু রিভার্ব। তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে, শোনায় তোমার কথায় আমায় প্রায়, তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে, শুনলাম তোমাকে অনেক কথা, কত কথা সুরে
ভরে গেল ভেতরটায় আমার, ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে, আমার ইচ্ছে হলো বাজাতে গিটার, মোনামা।
এই গানে অঞ্জন প্রথমে গানটা শুনলে মনে হবে যে এটা খুবই রোমান্টিক গান, সে কারো একটা গান কোনো একটা গায়িকা, যেমন লিবির গান শুনে আমাদের খুব ভালো লাগতো, মনে হবে যে তোমার কথা শুনতে আমার অনেক ভালো লাগে, বন্ধুরা আমাকে এটাই বলে।
হ্যাঁ,
এবং তার কথা, যার কথা শুনতে তার এত ভালো লাগে, সেই গানের কথা সে শুনলো গান শোনার ছলে, এবং সেই গানটা শুনে তারও মধ্যেও ইচ্ছে করলো যে আমিও একটু গাই। কিন্তু তার সমস্যা কি, সে গান করার তার অভ্যাস নাই, রেওয়াজ নাই, আমার মতো গান গায় সে, মানে তার গানের একবারে আসে যে আমার ছিল
গানের কোন প্রস্তুতি নেই,
নেই যে সে করবা কর মালকোষ কি পিলু ভৈরবি, গলায় আমার নেই যে কোন রেওয়াজ করার স্বভাব, এই অভাব আমার থাকবে চিরদিন, আমার শুধু ছিল আছে কাঠখোট্টা বাস্তবটা।
মঞ্জু ভাই হাসতেছে, মঞ্জু ভাই আমাদের গান শুনে হাসতেছে। আমরা অঞ্জন দত্তের এই গানে আমরা পাই যে না না, ভালো খারাপের কোনো ব্যাপার না, অঞ্জন দত্তের এখান থেকে পাই যে আমার গলায় রেওয়াজ করার অভ্যাস নাই, আমার গলায় মালকোষ ধরে না,
পিলু ভৈরবী ধরে না,
পিলু ভৈরবী এগুলো ছাড়া
ঠিক ওইভাবেই গানগুলো গাওয়া হচ্ছে আর কি।
কিন্তু আমি গান গাবো, কারণ তুমি আমাকে গান করার সাহস দিয়েছো। এই তুমিটা কে, সেখানে সে কোথাও বলে না, গানের শেষ পর্যায়ে গিয়ে বলে যে একটা শব্দ শুনলাম, তোমাকে চাই। তোমাকে চাই হচ্ছে সুমন চট্টোপাধ্যায়ের সবচেয়ে মাইল ফলক গান, মাইল স্টোন গান। সুমন চট্টোপাধ্যায় নিজেও গানটা শুরু করেছিলেন অনেক পরে, তিনি এর আগে তার ক্লাসিক্যাল মিউজিকে তার ভেজ আছে, তিনি ক্লাসিক্যাল মিউজিক শিখেছেন, তার বাড়িতে সেই গানের পরিবেশ ছিল, তার বাবা মা দুজনই মোটামুটি নাম করা শিল্পী ছিলেন। কিন্তু সুমন নিজে কখনো সঙ্গীত শিল্পী হিসেবে ক্যারিয়ারটাকে সিরিয়াস ভাবে নেননি, তিনি চলে গিয়েছিলেন জার্মানিতে, সেখানে তিনি ডয়চে ভেলেতে চাকরি করতেন, বা ভয়েস অব আমেরিকা সম্ভবত আমেরিকায় গিয়েছিলেন, ভয়েস অব আমেরিকাতে চাকরি করতেন সাংবাদিক হিসেবে, এবং সেখানে আড্ডায় তিনি গান গাইতেন গিটার বাজিয়ে, এবং সম্ভবত 45-46 বছর বয়সে এসে প্রথম তিনি গান বের করলেন, এবং সেই গানটা মোটামুটি বাংলা গানের ধারা বদলে দিল। সেই গানটা আরো অনেককে অনুপ্রাণিত করলো নতুন ধারার বাংলা গান করতে,
জীবনমুখী গানের যে চলটা
সেটাও
সেখান থেকে শুরু।
যদিও সুমন জীবনমুখী শব্দটা খুব ঘৃণা করে, তাকে বলে খেপে যায় কিসের জীব, গানের আবার জীবনমুখী মরণমুখী,
মরণমুখী তো আমার আছে।
এবং সেই তোমাকে চাই শোনার পর অঞ্জনের প্রথম মনে হলো আমারও গান গাওয়া উচিত, কারণ আমারও আমি গান গাবো এই জন্যই যে আমার অনেক গল্প আছে, আমি গান ঠিক না, আমি গল্প বলতে চাই, আমার সেই গল্প আছে। সে প্রথম 1994 সালে অঞ্জন দত্ত প্রথম একটা অ্যালবাম বের করলেন, যে অ্যালবামের নাম হচ্ছে শুনতে কি চাও, রাইট?
39 বছর
কি গুগলে খুঁজতেছে?
না 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 না, গুগলে না, এই তথ্য তো আমাদের কাছে
ছিল। মানে বলে যে অঞ্জন দত্ত সুমনকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছিল।
শুনতে কি চাও এই অ্যালবামের সবগুলা গানই মোটামুটি বিখ্যাত, সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে সেই বেলা বোসকে ফোন করা। আমি জানি না এখনো কত
মানুষ,
আমি জানি না এখনো কত প্রেমিক 2441139 ডায়াল করে কিনা, আমি এখনো জানি না।
চাকরি পাইলে এই গানটা,
এই গানটা, এটা শুধু প্রেমিক বলতেছো কেন? মানে আমিও যখন এই গানটা শুনছি প্রথম, আমিও সত্যি সত্যি TNT-তে 2441139
ডায়াল করছি, এটা সবাই করে, একটা গান
আসলেই,
এবং এখন পর্যন্ত এই গান বেঁচে আছে, সবাই
থাকবে।
ইনফ্যাক্ট
এই অ্যালবামেই তিনি গান গাইলেন রঞ্জনা আমি আর আসবো না, এবং এই অ্যালবামে তিনি গান গাইলেন শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত
বেসুরো
সুর। এই অ্যালবামে ছিল তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না,
কি যে রোমান্টিক গান রে বাবা।
এই অ্যালবামেই তিনি গাইলেন যে
বৃষ্টি হতো না, তুমি না থাকলে মন কষাকষি করে, হাসাহাসি নাক ঘষাঘষে, তুমি না থাকলে সুমন কেলেঙ্কারি করতো কত, গিটার ফেলে গুয়াতে মেলায় নামটা শেখাতে হতো, পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলের সাথে, তুমি না থাকলে এইভাবে কে বাড়িটা ছেড়ে পালাতো, রাপারাম পাম পা রাম পাম পা। আছো বলে টেক্সাসে বসে তপসে মাছের ফ্রাই, নিউ জার্সিতে তোমার গাড়িতে হঠাৎ তোমাকে চাই, তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালীর দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকা।
তুমি না থাকলে
আমরা আমি আসলে কার সাথে বাজাবো কোনো ভাবেই বুঝতে
পারছি।
বেটার বেটার আজকে
যখন যেখান থেকে ধরতে যাচ্ছে ধরে যাচ্ছে,
রাস্তা খুঁজে পাইলাম
না সবই। আমরা আমরা একজন গায়কের নিয়ে কথা বলতেছি, উই শুড মেইনটেইন
হ্যাশট্যাগ উই অ্যাপোলজাইজ
এবং যে কথাটা বলতেই হবে, এই মানে অঞ্জন দত্ত না হোক, তার ছেলে নীল দত্ত কিন্তু এটা শুনছে এবং ও আমাকে পাঠিয়েছে যে সে শুনতেছে। এটা কিন্তু অনেক বেশি একটা সত্য কথা যে নীল দত্ত এটা শুনছে, প্রমাণপত্র আছে যে এখানে হিয়ার নীল ইজ ওয়াচিং।
আমার এই কথা শোনার পর আমার ঘাম দেওয়া শুরু করে।
আচ্ছা, এনিওয়ে
মানে কার সাথে বাজাবো আর কি।
আচ্ছা, আমরা আমরা মঞ্জু ভাইকে মঞ্জু ভাইয়ের কাছে এখন আমরা 2441139 আমরা বেশুরো গান আমরা আমাদের মতো করে গাইলাম 2441139
যে মঞ্জু পারে তো
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, এখন আর কেউ আটকাতে পারবে না সমুন্ধটা, এইবার তুমি বেঁচে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস স্টার্টিং এ, ওরা 1100 দেবে 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো না। বস তুমি পারছো কি শুনতে, 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেবো না কিছু পেয়ে আর হারাতে। 2-4-4-1-1-3-9 দিন না দেখে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার।
অঞ্জন ফোন দিয়েছে বেলাকে,
আমরা যে নিজেদেরকেই তালি দিব না একবার,
আমরা বরং আমাদের লয়ার রেডি রাখি ইন কেস অঞ্জন দত্ত মাননীয়
মামলা করে। আমি অনুরোধ করছি লোবান ভাইয়ের, লোবান ভাইয়ের পেমেন্ট একটু বাড়ায় দিতে, কারণ একসঙ্গে 4-5টা তালে বাজিত।
অবশ্যই অবশ্যই,
এবং উনি বেশ পারছেনও বটে।
আচ্ছা, আমাদের একটা ফোন আছে, আমার একটা ফোন নেই দেখি। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম রাজীব ভাইয়া।
ওয়া আলাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছো
ভাই? আমি রিসা বলছি মিরপুর থেকে।
হ্যাঁ বলো রিসা,
কেমন আছেন?
হ্যাঁ ভালো ভালো আছি।
রিসাকে শুনতে পাচ্ছি খুব কম, অনির একটু।
আমি শুনতে পাচ্ছি, অসুবিধা নাই। হ্যাঁ রিসা বলো।
মানে আমরা কি শুনবো না?
ভাই আপনার কণ্ঠটা তো অনেক সুন্দর।
কার আমার?
হ্যাঁ
মানে গানের নাকি এমনি?
গানের গানের
স্টুডিওর ফায়ার অ্যালার্ম বেজে উঠছে, কারণ মঞ্জু ভাই রাগে পুরে মানে একদম গা থেকে ধোয়া বের
গেলে আমি কিছুই শুনতে পাইনি, এটা হচ্ছে।
এবং সেই ধোয়ার কারণে আমাদের স্টুডিওর ফায়ার অ্যালার্ম বাজতেছে ওয়া ওয়া করে।
আর তাকে বলার একটু সুযোগ দেন, আমি মানে বুঝতে পারবো যে ফোনের লাইন আছে আমার।
আচ্ছা আচ্ছা বলো বলো
ভাইয়া, একটা রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে।
অবশ্যই,
আরেকটা গান
আর একটু পারবে? বিভিন্ন রকম কাহিনী নিয়ে শো করতে না?
হ্যাঁ
ওরকম আরেকটা শো যদি একবার যে কোনো একটা কাহিনী নিয়ে করো, ওগুলো খুব ভালো লাগে।
হ্যাঁ আমরা করব। আমরা আসলে কাহিনী নিয়ে শো করার যেটা হয় যে একটু বেশি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে।
অ্যাকচুয়ালি আমরা প্রস্তুতিহীন শো করি তো এই জন্য আসলে হয় না।
আচ্ছা আমি জানি যে আমি জানি গল্প শোনারও অনেক শ্রোতা আছে যারা এই শোতে গল্প শুনতে চায়। আমরা করব একটু একটু মানে ব্যস্ততা আমাদেরকে
একটু আমরা গুছিয়ে
একটু গুছিয়ে নিলে আমরা আবারও করব। সব আড্ডা হবে, গল্প হবে, গান হবে, সবই হবে। অনেক ধন্যবাদ তোমাকে
ভাইয়া।
হ্যাঁ বলো।
আমার বোন কথা বলবে।
হুম দাও।
এখন তো রাজি।
আচ্ছা তোমার বোন কি তোমার বড়? তোমার বড় না?
হ্যাঁ আপু, ওই যে আপনার সঙ্গে রাহান ভাই কথা বলবে।
আচ্ছা হ্যালো আপু, আপনি কি আপনার বোনের বড় না ছোট?
আমি আমার বোনের বড়।
ও আচ্ছা, আপনি কিসে পড়েন?
ভাই আমার
বিয়ে হয়ে গেছে। না আমার বিয়ে হয়ে গেছে শোনার পর আমি একদম রাহান ভাই দিকে তাকাইছিলাম। আমি এক্সপেক্ট করতাম সে খুব হতাশ হওয়ার একটা ভঙ্গি করবে,
কিন্তু সেটা আমি হইনি।
সে খুব খুশি হয়ে
গেছিল আর কি।
আচ্ছা আপু কিছু বলতে চান?
হ্যাঁ ভাইয়া, তোমাদের শো আমার অনেক ভালো লাগে, এর জন্য প্রতিদিন রাত থেকে শুনি।
প্রতিদিন হয় না,
প্রতিদিন তো হয় না,
ওটাই যেদিন যেদিন হয় সেদিন
সেদিন শোনে এবং রিপিটও শুনতে পারে আমাদের আর্কাইভ থেকে।
হ্যাঁ ভাইয়া, তোমাদের প্রত্যেকটা শো আমি শুনি।
আচ্ছা গত সপ্তাহে, গত সপ্তাহে যে আমরা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি নিয়ে শো করলাম, কেমন লাগছে শোটা?
ভাইয়া তখন আমি আমার শ্বশুর বাড়ি ছিলাম।
শ্বশুর বাড়িতে? আচ্ছা, তার আগের মঙ্গলবার আমরা ডোনাল্ড ট্রাম্প নিয়ে শো করেছিলাম, ওটা কেমন ছিল?
হ্যাঁ ভাইয়া ভালো ছিল। তো ভাইয়া তোমাদের কাছে একটা
শুক্রবার আমরা থিওরি অফ রিলেটিভিটি
গত সপ্তাহটা সে শোনেনি, শ্বশুর বাড়ি ছিল।
গত সপ্তাহে আমরা থিওরি অফ রিলেটিভিটি নিয়েও শো করি নাই, আগের মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প নিয়েও শো করি নাই। আমি তোমাদের সঙ্গে নিয়মিত শুনি, এটা যে অনেকে চাপা মারে ধরা হচ্ছে সহজ সহজ উপায়।
হ্যালো,
তার আগের, হ্যাঁ হ্যালো,
হ্যাঁ ভাইয়া তোমাদের কাছে বলতেছি, আমি তো আমার হাজবেন্ডের কাছে বাহিরে যাচ্ছি, তোমরা সবাই আমার জন্য দোয়া করো।
আচ্ছা, আমরা তার আগে শুক্রবার
দোয়া সার্ভিস ছিল, আগে
তার আগে শুক্রবার আমরা এরকম প্রবাসী বাঙালিদেরকে নিয়ে শো করছিলাম, ওটা কেমন ছিল? আচ্ছা আপনার জন্য অনেক অনেক, কোন দেশে যাচ্ছেন আপনি?
দুবাই।
শোনেন, দুবাই থেকে আমাদের জন্য গিফট পাঠাতে ভুলবেন না।
নিবেন পক্ষে খেজুর?
না খেজুর আমরা এদের কিনে নিবো, সমস্যা নেই, ভালো ভালো দামি গিফট কিছু পাঠায়। হ্যাঁ বেনজির বিন আবু গালিব মির্জা মোহাম্মদ
আল নাহিয়ান
আল নাহিনান আল সৌদ রাহান, এই নামে চেনে তিনি। আসলে রাহান ভাই আসলে সৌদ বংশ,
ওনার গায়ে অনেক সৌদ দেখা যাচ্ছে।
রাহান ভাই?
হ্যাঁ ভাই।
আচ্ছা আপু, অনেক সুখে থাকুন আপনারা।
আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা
আসসালামু আলাইকুম।
আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হলো?
অভিষেক হলো, হ্যাঁ।
কথা হচ্ছে ট্রাম্প?
না ট্রাম্পের সাথে কথা হয়নি, তবে ওই যে সকালে যে গুড মর্নিং শো করে নাভেদ ভাই, সে মাঝে মাঝে তাকে উইচ্যাটে কিভাবে যেন নেয়, মানে এইটা আসলে ভোলা যায় না। আমি ওই সময়টাতে শুনতাম খুব যে ডোনাল্ড ট্রাম্প এবিসি রেডিওতে ফোন টোন করে মাঝে মাঝে।
আচ্ছা সেতু, সে কি আসলে অর্জুন দত্তের সঙ্গে কথা বলছে? আমার সন্দেহ হচ্ছে সে অর্জুন দত্তের সঙ্গে কথা বলছে কিনা। আছে অডিওটা? আচ্ছা আমরা এখন অডিওটা কি, আচ্ছা আমরা বিরতির পর এসে,
আমি অলরেডি গান শুনতেছি কেন,
হ্যাঁ আমি বিরতির পর এসে শুনবো আসলে সে অর্জুন দত্তের সঙ্গে কথা বলছে। এমন হতে পারে রাহান ভাই নিজেই অর্জুন দত্তের ভয়েস কপি করে,
তাই না? সে বলছে কি সম্ভব,
অনেক কিছুই সম্ভব
হতে পারে। তো আমরা কোথায় শুনেছিলাম?
ডোনাল্ড ট্রাম্প এবং
ডোনাল্ড ট্রাম্পের আগে আমরা
ছিলাম
বেলা বসেছিলাম।
পৃষ্ঠা উল্টাতে হবে, আমাদের পৃষ্ঠাগুলো উল্টায় আবার আগের পৃষ্ঠায় আসে।
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অ্যালবামের সবচেয়ে পপুলার গানগুলো যেটা আছে 2441139।
আচ্ছা ভুলে গেছি তো, অ্যালবামের নামটা আবার একটু মনে করা দেন।
শুনতে কি চাও?
চাও হ্যাঁ,
শুনতে কি চাও? এই অ্যালবামের আমার সবচেয়ে প্রিয় গানগুলো হচ্ছে, দুইটা গান খুব প্রিয়, একটা হচ্ছে আকাশ ভরা সূর্য তারা। এই গানটা এত ন্যারেটিভ, আমি যে বলি অঞ্জন দত্ত আমার প্রিয় লেখক, এই জন্যই বলি এই গানটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তুমি দেখবে যে এত চমৎকার ভাবে সে এত ন্যারেটিভ একটা গান। আকাশ ভরা সূর্য তারা, আকাশমুখী সারি সারি,
আরবান অডিয়েন্সের জন্য,
কালো ধোয়ায় ঢেকে যাওয়া ঠাসা ঠাসি বাক্স, এখানটাতেই চলার শুরু, এখানটাতেই হামাগুড়ি। এবং সেখানে একটা আছে যে একটা ছোট্ট একটা গাছ দেয়ালের দেয়ালের দেয়াল বেয়ে একটা গাছ উঠেছে, সেই গাছের কচি একটা পাতা, সেই পাতাটার কথাও সেই গানে আছে, এত এত ডিটেলস একটা গান। এই গানটা আমার খুব ভালো লাগে। আরেকটা গান আমার ভীষণ ভালো লাগে এই অ্যালবামের, সেটা হচ্ছে শুনতে কি চাও তুমি, যে অ্যালবামের টাইটেল সং বলা যায় এটাকে। এই গানটা এত অদ্ভুত একটা গান এবং আমাদের জীবনের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে, সেটা হচ্ছে আমরা আমাদের ছোটবেলাটাই আমরা খুব খুব হতাশায় ভুগি, বাবা মার শাসনে আমাদের থাকতে হয়, এটা করো না ওইটা করো না, তারপর আমরা স্কুলে গিয়ে ভর্তি হই, সেখানে শিক্ষকদের অত্যাচার,
পাটিগণিতের বীজগণিতের অত্যাচার, চৌবাচার
তৈলাক্ত বাস
দিয়ে বানর কেন ওঠে এবং কেন সে পিছলায় পড়ে,
তখন থেকেই বোধহয় খুব চালু হয়েছে
চৌবাচ্চার আরেক ফুটা দিয়ে পানি যদি দেরি হবে তার আরেক ফুটা দিয়ে পানি কেন ঢুকে, বিভীষিকাময় জীবন আমরা কাটাই এবং আমাদের ছোটবেলায় আমরা অনেকে অনেক কিছু হতে চাই, এই হতে যাওয়ার মধ্যে পার্থক্য থাকে, কিন্তু একটা সবার কমন চাওয়া হচ্ছে কবে যে বড় হব। কিন্তু বড় হয়ে আমরা বুঝি বড় হওয়াটা একটা হচ্ছে একটা ফান, বড় হওয়াটা হচ্ছে একটা জীবনের চরমতম অভিশাপ। এবং শুনতে কি চাও তুমি এই গানটা সেই মানুষটার গল্প বলে যে তার শৈশবটার জন্য হাহাকার গুমরে মরছে, যে তার কৈশোরটার জন্য গুমরে মরছে, তার তারুণ্যের জন্য গুমরে মরছে, কারণ এখন মাসের শেষেই মাঝে মধ্যে তার কান্না পায় যখন সে ভিড় বাসে পাবলিক বাসে ঝুলে ঝুলে বাসায় ফিরে, তখন সে আবিষ্কার করে এই জীবন সে চায়নি, তার জীবনটা অন্যরকম হওয়ার কথা ছিল। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে সে শুনতে কি চাও এই গানটা আমরা আর তোমাদেরকে শোনাবো না, ভয় নাই, এটা আমরা একদম অঞ্জনের কাছ থেকেই শুনবো, আমাদের আমাদের ভল্ট থেকে আছে তো না সেতু, আচ্ছা গানটা আছে, ছোট্ট একটা বিরতিতে আমরা যাই, বিরতির পর ফিরে এসে আমরা শুনতে কি চাও তুমি এই গানটা শুনবো, আমার খুব খুব প্রিয় গান
আমাদেরও।
It's ABC Radio. On air 24/7. Tune in.
Radio.
Mentos Bhakti Jalo.
Sunte ki chao tumi sei adbhut beshur sur. পেতে চাও কি সেই আমচান করা দুপুর, দেখতে কি চাও তুমি সেই খেলনাওলাটাকে, তার খেলনা তো তারা সে বাজাচ্ছে কবে থেকে, স্কুলে টিফিনে পয়সা বাঁচিয়ে কেনা সেই অদ্ভুত ফাটা বাসার মাটির সুর টানা টানা, দুদিনের সম্পদ দু টাকার বাজনার বিশ্বাস, তারপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায়, তারপর টিফিনে পয়সা দিয়ে সিগারেট, কলেজ কেটে সিনেমা বান্ধবীর সাথে কাটলেট, আসে দশটা পাঁচটা সেই এক রুটের বাস্তা, তারপর সবার মতোই পড়তে হয় যে কাগজের টোপর, এখন মাসের শেষে মাঝে মধ্যে কান্না পায়, মিনি বাসে দাঁড়িয়ে অফিস যাবার সময়, এখন বুঝেছি সে অদ্ভুত সুরের কি মানে, ফিরে তো যাওয়া যায় না যে আর সেখানে, যেতে হবে যে তোমাকে আমাকে চলে, লুকোনো টেক্কা সংসারের একা দোক্কা ফেলে, প্রথমে যাবে ঘর দোর দোকান পাট তারপর হৃদয়, কিছুই হল না বাজানো গেল না সময়, ইদানিং সে সুরটা শুনতে যে খুব ইচ্ছে হয়, কিন্তু সে খেলনা ওলার আসে না পাড়ায়, হয়তো কোন নলি গলি ঘুরে অন্য কোন কাউকে টানছে সে অদ্ভুত সুরে, অন্য কোন কাউকে টানছে সে অদ্ভুত সুরে, শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুর সুর, ফিরে পেতে চাও কি সেই আঞ্চন করা দুপুর, দেখতে কি চাও তুমি সেই খেলনাওলাটাকে, তার খেলনা তো তারা
তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে আছে বেনজির রায়হান, আমাদের সঙ্গে রিদন আছে, লিমি আছে, এবং আমাদের সঙ্গে ব্যান্ডি আছে, ব্যান্ডি মানে মঞ্জু ভাই এবং লোবান ভাই। আজকে ইনফ্যাক্ট গতকাল 12টা পার হয়ে গেছে, গতকাল অঞ্জন দত্তের জন্মদিন ছিল আজকে। আমরা আমরা আসলে এক ধরনের মানুষকে বলা হয় লুনাটিক, চন্দ্রাহত, তারা একটু ঘোরগ্রস্ত থাকে, তারা ঠিক স্বাভাবিক মানুষ হয় না। আমরা আমরা কি বলা যায়, আমরা অঞ্জনটিক, অঞ্জনাহত, অঞ্জন দত্ত আমাদেরকে এমন ভাবে ঘোরগ্রস্ত করে রেখেছে যে এর বৃত্তের বাইরে আমরা বের হতে পারছি না। এবং মানে আমি আমার জীবনের যত আমি এই জন্য আমার প্রিয় লেখক বলি, আমার গুরু বলি, এই জন্য আমি আমার জীবনের অনেক শব্দ, অনেক শব্দ আমি অঞ্জনের কাছ থেকে শিখেছি, যেমন ছাপুষার শব্দটা।
হ্যাঁ, ছাপুষার শব্দটা আমিও তার কাছ থেকে ধার করেছি আরো বছর দশেক আগে।
খুব প্রথম শেখা অঞ্জনের গানে, গান শুনতে শুনতে আসলে শব্দ শেখা হয়েছে আমার। একটা একটা মানুষের মধ্যে গল্পের বুদবুদ জন্ম নেয় যখন সে অনেক পড়ে, অনেক শোনে, অনেক দেখে, সেখান থেকেই। এই যে গানটা আমরা শুনলাম, এই গানটাতে আমিও আমার ছেলেবেলার সেই একটা বাসিওয়ালাকে খুঁজে পাই। সেই বাসিওয়ালা আমাদের সময় একটা ছিল যে হাতের মধ্যে আংটি, মিষ্টি আংটি,
মিষ্টি আংটি, হ্যাঁ, একটা বাসের মধ্যে একটা মিষ্টি কিছু ঝুলায় নিয়ে যেত, টেনে টেনে নানান কিছু বানাতো।
রাইট রাইট, এটা আমি জানি না সবাই পাইছে কিনা, আমাদের আমাদের ছেলেবেলায়
ঘড়ি বানাইতাম,
ঘড়ি বানাইতাম, ঘড়ি, চশমা, অদ্ভুত সব জিনিস বানিয়ে দিত সেই লোক।
জিনিসটার নামটা কি ছিল যেন ভুলে গেছি, কিন্তু
নামটা ভুলে গেছিল বোন ভাই আসলেই। এবং ধরেন ঘড়ি হাতের মধ্যে, ওটা আবার ঘড়ি খাওয়া যায়, আপনি সারাদিন আমরা ঘড়িটা চুষে চুষে খাচ্ছি, আংটি বানা দিতে চুষে চুষে খাচ্ছি।
লিমি খুব অবাক চোখে থাকা,
আসলে আমি এটা দেখিনি আসলে।
আমাদের তুমি তো এতক্ষণে বড় হয়ে গেছো।
আচ্ছা রাজীব ভাই, ওই যে ছড়াকার অনেকক্ষণ একটা দুর্দান্ত স্ট্যাটাস দিছে আমাদের শোটা নিয়ে, আমি অনুমতি চাই।
অনেকক্ষণের, আচ্ছা অনেকক্ষণের জন্য কোনো অনুমতি লাগে না।
অনেকক্ষণ হচ্ছে বন্ধুবর অনেকক্ষণ, দারুণ ছড়া লেখে। উনি লিখেছেন, আমি দেখছি আমেরিকার নব্য রাজনৈতিক রাষ্ট্রপতির ব্যবসায়িক ভাষণ, আর এই মুহূর্তে এবিসি রেডিওতে চলছে রাজীব হাসান, বেনজির আহমেদ রায়হান ও আজমেরি লিমির অঞ্জন দত্তের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন, সঙ্গে আবার নাকি অঞ্জন ভক্তদের জন্য বিশেষ সারপ্রাইজ। আমার অবস্থা বেগতিক, একদিকে অঞ্জন দত্তের মালা, অন্যদিকে ট্রাম্পের মেলানিয়া।
একদিকে অঞ্জন দত্তের মালা, অন্যদিকে ট্রাম্পের জ্বালা, অনেক যেহেতু বিখ্যাত ছড়াকার আমরা আশা করছিলাম।
শেষ টুক আছে, ভাষণে মন দেব কি, মাথায় কেবল ঘুরছে মেলোনিয়া তুমি কে, তুমি কে, তুমি কে।
রাইট রাইট, মেলোনিয়া তুমি কে, তুমি এখন যে তোমাকে আমি ফার্স্ট লেডি হিসেবে দেখাচ্ছি, তুমি কি সেই ফার্স্ট লেডি কিনা, তুমি কি এখনো ঘুমের ঘরে তোমার সেই অতীতে ফিরে যাও কিনা। তো অঞ্জন দত্তের মালা গানটা আসলে এটা ইন্সপায়ার্ড হয়ে একটা গানে, এটা হচ্ছে আপনার
পিটার সার্সগেট,
পিটার সার্সগেট এর
ইংলিশ হোয়ার ডু ইউ লাইভ,
হোয়ার ডু ইউ গো লাভলি, হোয়ার ডু ইউ গো লাভলি, সেটাতে অনুপ্রাণিত হয়ে সেই গানটা তিনি করেছেন। অন্যদের এরকম আরো কিছু গান আছে, জন ডেনভারের তিনি কিছু গান করেছেন, প্যাট সিগারের করেছেন, লিটল বক্সেস গান আছে, সানশাইন আছে জন ডেনভারের। অঞ্জন দত্তই ভীষণ ভাবে অনুপ্রাণিত করেছে, বব ডিলানের পুরনো গিটার সম্ভবত, আমি জানি না, সম্ভবত পুরনো গিটার বব ডিলানের কাছ থেকে ইনফ্লুয়েন্সড হয়ে। তো লিমি, তুমি আমাদেরকে খুব ভালো প্রসঙ্গ আসলো, এখন যখন ট্রাম্প শাসন ক্ষমতা নিতে যাচ্ছেন এবং তিনি শাসনভার নেওয়ার আগে যেসব কথাবার্তা বলেছেন, আমরা মোটামুটি পৃথিবী আবারও এমনিতেই পৃথিবী যথেষ্ট পরিমাণে অশান্ত হয়ে উঠেছে, সিরিয়ায় আগুন,
মধ্যপ্রাচ্যে এখনো অন্তহীন ভাবে বোমাবাজি চলছে, আইএস এর দাপট চলছে। এর মধ্যেই একজন রণহুঙ্কার দিয়ে আমাদের ক্ষমতায় আসলেন, যিনি সরাসরি আমাদের প্রেসিডেন্ট না হলেও আমাদের দৈনন্দিন জীবন তার উপর অনেকভাবেই নির্ভর করবে। সেই সময় আমরা অঞ্জন দত্তের সেই গানে আমরা যেতে পারি কিনা, তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই। আজও কিছু মানুষ সুদিন আনার জন্য, কেন জানি কিছু কিছু মানুষ আগুন জ্বালায়, সেই বোকা মানুষের দল জানে না, সুদিন আনার জন্য আর যাই হোক আগুন জ্বালিয়ে সুদিন আসে না। হ্যাঁ,
মালার অরিজিনাল গানটা হচ্ছে হোয়ার ডু ইউ গো টু মাই লাভ।
হ্যাঁ, হোয়ার ডু ইউ
পিট সিগার,
পিট সিগার না, পিট
সার্ডেট,
পিট সার্ডেট,
পরে আরেকটা গান ছিল না?
হ্যাঁ হ্যাঁ,
পিট সিগার না,
পিট সিগার অন্যটা।
হ্যাঁ, মানে ওই নাম দুটো আমি একটু,
হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে ঠিক আছে।
তুমি আসবে বলে আমি স্বপ্ন দেখে যাইটা করে দিন চলে যায় আসবে বলে ওরা আগুন জ্বালায় আর হাজার হাজার মরে যায় দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে শুধুই নোংরা কালো ধোয়া ঢেকে যায় কাছে আসবে রে ওরা তবু শরীর দুটো থাকে আলাদা আমার মনটা শুধু আশা করে চায় এই মনটা তবু ভালোবাসতে চায় এই মন আশা করে আজকে পরে রোজ আমার রাস্তাতে আমি আটি না চোখে নিয়ে স্বপ্ন বুকে অনেক অনেক আশা আমার বয়স বাড়ে আমি স্বপ্ন দেখে যায় একটা করে দিন চলে যায় সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায় আর হাজার হাজার শুধু আশা করে চায় এই মনটা তবু ভালোবাসতে চায় এই মন আশা করে চায়।
নিজেদেরকে নিজের একটা তালি দিই,
অবশ্যই
লিমি দারুণ গিয়েছে এবং লিমি আপু এত ভালো গিয়েছে যে আমি মাঝখানে কিছু মানে আমি কিছু অ্যাড করতে ভয় পাচ্ছি।
আমাদের আমাদের এই বিশ্ব রাজনীতির কিছু প্রতিভু আছেন, এই বিশ্ব রাজনীতির কিছু ভাগ্য নিয়ন্ত্রক আছেন, যারা সকালবেলার নাস্তার টেবিলে ঠিক করেন আজকে পৃথিবীটা কেমন যাবে, তারা ঠিক করেছেন এই পৃথিবীটাতে সুদিন আসবে, এই পৃথিবীটাতে আর কোনো হতাশা থাকবে না, কষ্ট থাকবে না। এবং তাদের এই সুদিন আনার এই চক্করে কেন জানি হাজার হাজার মানুষ অকারণে মরে যায়,
মরে যাচ্ছে,
এবং আমরা যারা একটু মাথা উঁচু করে আকাশটা দেখতে চাই, শুধু আমাদের দৃষ্টিসীমায় আমাদের চোখের সামনে কালো ধোঁয়া আমরা দেখতে পাই, যে কালো ধোঁয়ায় শুধুমাত্র টায়ারের পোড়া কালো না, সেখানে জীবন্ত মানুষের দেহের পোড়ারও কালো ধোঁয়া আমরা খুঁজে পাই, ছোট্ট শিশুর ঘর ভেঙে যাওয়ার, আইলানের নিথর দেহ পড়ে থাকার ছবি আমরা খুঁজে পাই। আমাদের আমরা জানি না আমাদের 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 এই মানে এই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ যারা করেন এই বিশ্ব রাজনীতি, তারা কবে চেষ্টা করবেন আমাদের আমাদের জন্য আর সুদিন না নিয়ে আসার। তো অঞ্জনকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে, আমরা আগেই বলেছি সুমনকে নিয়ে সে একবার সুমনকে নিয়ে সে গান করল গানওয়ালা ও গানওয়ালা গান থামিও না, এবং সুমনকে নিয়ে সে একটা সিনেমা আছে রঞ্জনা আর আমি আর আসবো না তেই সম্ভবত ওই দৃশ্যটা আছে কিনা, সুমন সেখানে অন্য একটা চরিত্র অভিনয় করেছেন, কিন্তু ওখানে গানওয়ালার চরিত্র অভিনয় করেছেন। অঞ্জন দত্ত ভিতরে খয়ে যাওয়া একটা মানুষ, মধ্যবয়সী, যে মিডল এজ ক্রাইসিসে ভুগছে, সে চরম রকমের হতাশা নিয়ে গানওয়ালার কাছে যায়, সেখানে সুমনকে গিয়ে বলে, এবং গানওয়ালা ঠিক করে সে আর শহরে থাকবে না, গ্রামে সে একটা ছোট্ট একটা জমি কিনেছে, তার পাশে ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে গানওয়ালা কবির সুমন, যিনি পরে এখন কবির সুমন নামে পরিচিত, সেখানে তিনি চলে যাবেন। তো অনেক আগেই অঞ্জন সুমনকে নিয়ে গান করেছেন গানওয়ালা ও গানওয়ালা গান থামিও না। সুমন কিন্তু অঞ্জনকে একটা ট্রিবিউট দিচ্ছেন, এটা আপনারা জানেন কি না আমি জানি না, সেটা হচ্ছে
কোনটা,
সুমন এবং সাবিনা ইয়াসমিন মিলে যে একটা অ্যালবাম করেছে সেখানে একটা গান আছে, যে অঞ্জনের গানে অনেকবার ঘুরে এসেছে তার দার্জিলিং, তার শৈশব, সে কলকাতাকে ভীষণ ভালোবাসে, এবং কলকাতার পর সবচেয়ে বেশি যে জায়গাটাকে ভালোবাসে সেটা হচ্ছে দার্জিলিং।
হ্যাঁ,
সেটা গল্পে পরে আসতেছে কলকাতার গল্পে। তো সুমন গানটা লিখল যে খাদের ধারে রেলিং তোমার গানে আমার সামনে কৈশোর টেনে আনে, ছাদের কুয়াশার রেলগাড়ি, ঘুমের ঘরে কুয়াশার রেলগাড়ি, পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ি, চলো অঞ্জন ছুটিতে দার্জিলিং এ, টেলিগ্রাফের তারেই নাচুক তিনি,
চলো অঞ্জন ছুটিতে দার্জিলিং এ, টেলিগ্রাফের তারে নাচুক ফিঙে,
ছেলেবেলাকার ছন্দেই একাকার, চলো অঞ্জন গিটারটা দরকার। সে অঞ্জনকে আসতে বলছে সাথে গিটার নিয়ে, তার আবার সেই খাদের ধারের সেই ইয়েতে যাবে, খাদের ধারের রেলিং এ নামবে। সেই অঞ্জনের সেই খাদের ধারের রেলিংটার গানের মধ্যেও আছে, সেই ছোটবেলায় সে খাদের ধারের সেই রেলিং ছাড়াই সে দৌড়ে গিয়ে নামতো, সেখানে খাদে নেমে প্রথম সিগারেট, সেখান থেকে স্কুলের গেট, 10 মিনিট দৌড়ে যেতে হয় না হলে লেট হয়ে যাবে। কিন্তু সে যখন বড় হয়ে গেছে তখন সে খুব ভয় পাচ্ছে খাদে কিভাবে নামবে, এই খাদে নামা যায় না, ছোটবেলায় যে কাজটা অনায়াসে করা যায় বড় হলে সেই কাজটা করা যায় না, এবং অঞ্জনের গানে সেই হাহাকারটা আছে, খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে বাড়ায়।
এবং দুটো কথা, যে এই গিটার এবং সিগারেট তার গানে এই দুটো শব্দ যেভাবে ঘুরে ফিরে বড় কথা হচ্ছে, সে এই শব্দটা আমার কাছে এত আকর্ষণীয় ভাবে বলতে পারে যে গিটার এত স্ট্রং একটা কানেকশন, শুনলেও না নিজে ভালো লাগে।
এবং গিটার কথাটা শুনলেই কিন্তু অঞ্জনের ওই একটা গানই ঘুরে ফিরে আসে, এই বুড়ো পুরনো গিটার।
অঞ্জন দত্তর প্রথম অ্যালবামে অঞ্জন দত্তর ক্যারেক্টার গুলো হচ্ছে খুব অদ্ভুত ক্যারেক্টার, যে ক্যারেক্টারকে নিয়ে একজন আমরা গল্পকাররাও গল্প লিখতে সাহস পাই না। যেমন সে একটা গান লিখল যে বসে আছে স্টেশনে এক ছেলে বসে আছে, সে লেবু লজেন্স বিক্রি করে, কিন্তু এই লেবু লজেন্স বিক্রি করার কথা তার ছিল না, কারণ সে অঙ্কে একবার আসবে, তখন মা ভেবেছিল সে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু অঙ্কে আসবে ছিল, কিন্তু
কিছু ভাবতে পারেনি
বাবা, কিছু ভাবতে পারেনি
কারণ বাবা ছিলই না,
বাবা কিছুই ভাবতে পারেনি,
বাবা
ছিল না সে আমার। অঞ্জন দত্ত গান করেছেন হরিপদ কেরানিকে নিয়ে, হরিপদ একটা মেস বাড়িতে বাস করেন, আমার ধারণা এটা হচ্ছে বাংলার প্রথম সায়েন্স ফিকশন গান, এটা আমার ধারণা।
আচ্ছা,
সেখানে হরিপদ, আমরা জানি হরিপদ কেরানি, সেখানে হরিপদ কেরানি ছোট্ট একটা মেস বাড়িতে বাস করে, সে 8B বাসের এক কোড়ায় ওঠার তার তারা থাকে, সে ঘাড় গুজে অফিস করে, ফুড ফরমাইশ খাটে, আবার তার মেস বাড়িতেই ফিরে আসে, তার জীবনে কেউ নাই, কোনো বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। হঠাৎ করে একদিন হরিপদ আবিষ্কার করলো তার বাসার ছাদে একটা কি যেমন আলো আলো নেমে আসছে, এবং এই আলোটা কি, সে ভয় পেয়ে যায়।
আকাশ থেকে নেমে এলো দেখে রাত্রে
বড় 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 গোল গোল চোখ, হরিপদ একজন সাদা মাটা ছোট খাটো লোক, সেই বড় বড় গোলচোখ দেখে হঠাৎ করে তার মনে পড়লো যে সে যে বাসি পত্রিকাগুলো পড়ে, নতুন পত্রিকা কেনার তার সাধ্য নাই, টাকা নাই, যে বাসি পত্রিকায় সে একটা আর্টিকেল পড়ছিল, সেখানে সে শুনছিল যে এরকম আকাশ থেকে অজানা কি একটা নেমে আসে, মানে ইউএফও, ফ্লাইং সসার,
আনআইডেন্টিফাইড
ফ্লাইং অবজেক্টস। তাহলে কি এটাই সেই ফ্লাইং সসার? এটাই কি সেই এলিয়েন? এবং স্বাভাবিকভাবে আপনি যখন আপনার বারা সে চিলেকোঠার একটা ঘরে থাকে এবং সেই ছাদে যখন একটা দেখবেন যে আপনার বারান্দার বারান্দার ইয়েতে একটা এলিয়েন এসে নামছে, আপনি ভয় পাবেন।
আমি মরেই যাবো, ভয়ে
মরে যাবেন আপনি,
মরণ
হরিপদ ভয় পায়। একটু পরে সে খিলখিল করে হাসে, হাসে বলে যে এত শত দেশমেশ ফেলে তোরা কলকাতাতেই এলি, মানে ফ্লাইং সসার জিনিসটা তো কলকাতা আসার কথা না, সেটা আসবে ইউরোপের কোন নামি কোন দেশে, আমেরিকার কোন একটা মরুভূমিতে নামবে, কলকাতায় নামছে, এবং নামছে তো নামছে, হরিপদের বাসায় নামছে। এবং কি আশ্চর্য, তারা একটু পর হরিপদকে নিয়ে চলে যায় এবং গানটার শেষ হচ্ছে কেউ ছিল না কো তার কোনো খোঁজ করবার, কেউ করেনি কোনো শোক, হরিপদ একজন সাদা মাটা
ছোটখাটো লোক।
এই গানটা আমাকে এতটাই স্ট্রাক করছে, আমি আমার জীবনের প্রথম উপন্যাসটাই লিখছি এই গানটার উপর বেস করে, আমার যে গানটা হরিপদ গেলিয়ান সেটাই একটা হরিপদকে নিয়ে, এই বই আগামী বই মেলায় প্রথম প্রকাশনী থেকে তোমরা পাবে। আমি অঞ্জনকে ট্রিবিউট দিতে চাইছি, অঞ্জনের প্রতি আমার যে কৃতজ্ঞতা, অঞ্জন আমাকে যেভাবে আমার আমার মনের ভিতরে গল্পের বুদবুদ তৈরি করেছেন, আমাকে কিছু বলতে, যেমন অঞ্জনকে গান গাইতে অনুপ্রাণিত করেছে কবির সুমন, সুমন চট্টোপাধ্যায়, তার গলায় রেওয়াজ করার স্বভাব না থাকলেও সে তার মতো করেই তার গিটার করে সে গান করেছে। আমিও হয়তো খুব ভালো লেখক নই, কিন্তু অঞ্জন আমাকে বলেছে তুমি তোমার গল্পগুলো বলো, আমি ট্রিবিউট দিতে চেয়েছি, আমার প্রথম উপন্যাসটাই হচ্ছে অঞ্জন দত্তের সেই হরিপদ গানটা অবলম্বন।
এবং রাজীব ভাই আপনি যে কথাটা বলছিলেন,
আমরা তো অঞ্জন দত্তের কণ্ঠই শুনে আসি।
হ্যাঁ হ্যাঁ, আমরা
সাক্ষাৎকার
অঞ্জন দত্তের একটু কথা শুনে আসি।
হ্যালো দাদা।
হ্যালো
দাদা, আমি এবিসি রেডিও থেকে আর জে রায়হান বলছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দাদা, গতকাল ছিল আপনার জন্মদিন এবং এই জন্মদিনে বাংলাদেশের অসংখ্য লক্ষ আপনার শ্রোতা আপনাকে শুভেচ্ছা জানিয়েছে। একটা সময় দাদা বাংলাদেশের বহু ছেলেমেয়ের টিকে থাকার স্বরলিপি ছিলেন আপনি, এবং বাংলাদেশের বহু ব্রেকআপ কাপল আবার তাদের জীবন শুরু করেছিল আপনার গানাশ্রায়িত হয়ে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন দাদা।
আমি কখনো ভাবিনি যে গান গিয়ে রোজগার করব, তারপর যখন মনে হলো যে এটা করলে হয়, কারণ আমার আমার ছবি থেকে সিনেমা থেকে সেরম কাজ পাচ্ছি না, যে কাজটা আমি করতে চাই, যে ধরনের অভিনয় করতে চাই, অত ওই মাপের ছবি হচ্ছিল না, আমি ঠিক ওই কমার্শিয়াল সস্তা বাজারি ছবিতে কাজ করতে চাইনি, তখন আমাকে একটা অল্টারনেটিভ রোজগারের ব্যবস্থা করতে হয়েছে, ভাবছি কি করবো কি করবো, তখন একটা গান করা শুরু করলাম, নিজে গান দিতে, তখন কবির সুমন আর মাকসুদ ফিডব্যাক এর খুব পপুলারিটি হচ্ছে, ওই সময় আমি এলাম এবং আমি নিজের কথা নিজের মতন করে বলেছি, আমি কোনোভাবে অন্য ধারা প্রভাবিত হয়ে অন্য কিছু করতে চাইনি, আমি নিজের ভেতর থেকে যা মনে হয়েছে, আমার ছেলেবেলা, আমার ভালোবাসা, আমার শহর, আমার চারপাশের মানুষ, আমার পৃথিবী যেটা বদলাচ্ছে, এই এই জায়গা থেকে আমি লিখেছি, সেটা হয়তো মানে যেহেতু সেটা খুব বাস্তবের কাছাকাছি ছিল, হয়তো সেই কারণেই আজ থেকে ২৫ বছর আগে, ২৫ না ২৩ বছর আগে লোকে, ২৪ বছর আগে লোকের সাথে রিলেট করেছে, এবং এখন আমি দেখি যে যারা থার্ড জেনারেশন মানে তাদের বাবারা শুনত, তারা সেকেন্ড জেনারেশন তারা এখন শুনছে, তার বাবা মা শুনত, সে এখন
শুনছে,
সে হয়তো কিছু পাচ্ছে তার মধ্যে।
দাদা, আমরা দেখছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, যে অঞ্চলে এখনো হয়তো বা বিদ্যুৎ ঠিকঠাক পৌঁছায়নি, সেখান থেকেও আপনার শ্রোতারা আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য একটা ব্যাপার মনে হয়েছে দাদা।
আমার আমার কাছেও খুব অদ্ভুত একটা অবিশ্বাস্য ব্যাপার, কারণ আমি যখন নাম করলাম তখন আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমার 50% দর্শক, 55% দর্শক কিন্তু আমার কলকাতার দর্শক নয়, তারা বাংলা।
এটা খুবই একটা সুখের ব্যাপার আমাদের জন্য।
হ্যাঁ, আমি আমি এটা রিয়েলাইজ করি এবং তারপরে আমি যখন প্রোগ্রাম করতে যাই ওখানে এমনি আমি বুঝতে পারি সেটা। প্রোগ্রাম করতে গিয়ে আমার ছাড়াও এমনি গিয়েছি অন্য কাজে কাজে, একটা গেস্ট হাউসে আছি, বেরিয়েছি রাস্তায়, বেরিয়েছি আর জিনিস কিনে আমাদের ঢুকে যাবো সিগারেট কিনে, তখন রাস্তায় সাধারণ লোকজন আমায় ধরেছে না আপনি কর, কোথাও গিয়ে একটা বাংলাদেশে আমার একটা কোথায় কানেকশন হয়েছে, মানে সেটা হয়তো বাংলাদেশও একটা মানে একভাবে চিন্তা করে নতুন কিছু ভাবছে, নতুন ভাবে দেখছে।
দাদা এবিসি রেডিওতে
আমিও চেষ্টা করি।
হ্যাঁ, এবিসি রেডিওর দাদা লক্ষ দশ লক্ষ শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে এখন আপনাকে শুনছে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন।
আমি শুধু বলছি ভালো থাকবেন এবং নিজের মতো করে চলবেন, নিজের জায়গাটা রেখে চলবেন, নিজের মতন করে চলতে চলার জন্য নিজের ইচ্ছে চলার জন্য অন্যকে ক্ষতি করার তো কোনো দরকার নেই। আমি আমার গানটা আমার কাছে বন্ধ, তার মানে এই নয় যে অন্য কেউ গান গাইতে পারে না, সেই গানটা সেই মতন গাই না, আমি আমার গান গাই, নিজের নিজস্বতাকে না হারিয়ে ফেলা। এবং আমার এটাই বলা, সময় বড্ড ভালো নয়, সময় দুই দিন চতুর্দিকে ভায়োলেন্স বাড়ছে, শান্তি বাড়ছে, মানুষের মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে, বন্ধুত্ব।
হ্যাঁ দাদা, হয়ে যাচ্ছে দাদা। একটা শেষ প্রশ্ন,
বন্ধুত্বটা সবচেয়ে বড়।
জি দাদা, আপনার বাংলাদেশ অনুভূতিটা একটু বলুন, আপনার বাংলাদেশ অনুভূতি।
আমি ঢাকায় গেছি, চিটিয়ায় গেছি, আমার মনে হয়নি আমি অন্য কোনো দেশে এসেছি।
জি,
আমার কখনো মনে হয়নি, আমার বিদেশ যাচ্ছি বা বাংলাদেশে আলাদা করে আমার কখনো মনে হয়নি। আমার যারা ওখানে বন্ধুরা আছে তারা আমার কলকাতার বন্ধুর মতন, আমার নিজের দেশের বন্ধুর মতন। আমার ব্যক্তিগত ভাবে ওটাকে একটা মানে ফরেন কান্ট্রি বলে মনে হয়, শুধু ভাষার জন্য নয়, ভাষার জন্য নয়, আন্তরিকতার জন্য। মানে সেটা তারাও আমাকে যেভাবে মানে আমাকে ভালোবেসেছে বা কাছে টেনে নিয়েছে, বাংলাদেশ হোক, আমেরিকার বাঙালি হোক, যারা তারা যেরকম ভাবে নিয়েছে খুব সহজ ভাবে নিয়েছে, এটা আমার একটা বড় পাওনা। আমার সঙ্গে যারা কথা বলে, যারা দেখা করে শোয়ের আগে শোয়ের পরে, তারা খুব স্বাভাবিক ভাবে আমাকে কাছে টেনে নিতে, এটা আমার ভালো লাগে।
দাদা
মানে গুরু বলে পায়ে পড়লো আমার
সঙ্গে। জি দাদা, আপনার নতুন ছবির প্রতি শুভকামনা জানিয়ে এবং এবিসি রেডিওর পক্ষ থেকে আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের লাইভে। দাদা ভালো থাকবেন সব সময়।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি আপনারাও ভালো থাকবেন। সত্যি আমার অনেক বয়স হয়েছে।
জি দাদা,
বয়স হয়ে গেল,
ভালো থাকবেন। জি, বাই।
খুবই অসাধারণ কথা বলছে শেষে, অবশ্য খুবই একটা মিথ্যা কথা বলছে, এই বাকি কথাগুলো সব সত্যি ছিল, শেষে একটা মিথ্যা কথা বলছে, এটা আমার মানতে পারতেছে না যে তার বয়স বাড়তেছে। অঞ্জনের বয়স বাড়ে না, অঞ্জনের বয়স বাড়ার কোনো সম্ভাবনা নাই, কারণ অঞ্জনকে আমি যেমন অঞ্জনকে ব্যক্তি অঞ্জনকে আমি চিনি না, আমি অঞ্জনকে অঞ্জনের গান শুনি এবং 1994 সালে আমি যে গানটা শুনছি আজকে সেই গানের আবেদন আমার কাছে এখনো কমেনি। এখনো আমি মন খারাপ হলে তুমি আসবে বলে তাই আমি এখনো কানে হেডফোন গুঁজে শুনি, এখনো আমি রঞ্জনার গল্প শুনি, এখনো আমি
এখনো যে শুনতেছে তার কাছে তো আবার আপনার সেই অনুভূতিটার সমান, দ্যাটস ওয়াই
নতুন ভাবে সে শুনছে
এটা ওই ওই বয়সটাতেই আছে।
ছোট্ট একটা বিরতি আমাদের নিতে হচ্ছে, বিরতির পর আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে আরেকটু অঞ্জন নিয়ে, আমার মনে হচ্ছে আরো অনেক কত কথা বলার বাকি, কিছুই বলা হলো না এরকম মনে হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি, তোমরা শুনছো মেন্টাস বাতি জ্বালাও অঞ্জন স্পেশাল, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে অঞ্জন দত্তের খুবই কাছের শিষ্য, কার শিষ্য না এটা খুবই গবেষণা, বেনজির রায়হান, আমাদের সঙ্গে অঞ্জন দত্তের ঢাকাস্থ ছায়া হৃদয় আছে, আমাদের সঙ্গে লিমিত আছে, আমাদের সঙ্গে আছে ব্যান্ডি, মঞ্জু ভাই এবং লোবান ভাই। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে আছে বেনজির রায়হান, হৃদন, লিমি এবং মঞ্জু ভাই ও লোবান ভাই। আজকে আমরা অঞ্জন স্পেশাল করছি। অঞ্জন দত্ত একটু আগে আমাদের সঙ্গে ফোনে ছিলেন, রেকর্ড করে নেওয়া হয়েছিল এটা আগেই, লাইভে আমরা নিতে পারিনি তাকে, তবে তিনি আমাদের অসাধারণ কিছু কথা বলেছেন,
একটা কথা আমার খুব ভালো লেগেছে, কারো ক্ষতি করো না। খুবই সিম্পলি অঞ্জন যেভাবে কথা বলে, কারো ক্ষতি করো না। তিনি একটা তার ভক্তদের প্রতি তার আহ্বান জানিয়েছে, এটাই মানে আর কি হলে মানুষের সেবা করো, দুঃখীর পাশে দাঁড়াও, নিরন্নকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। কিন্তু অঞ্জন দত্তর ফিলোসফি খুব সিম্পল, তিনি মানুষটা খুব সাধারণ, খুব সাধারণ একটা আমাদের বলছে, কারো ক্ষতি করো না। অজিন দত্ত আরেকটা কথা বলছি, তিনি আসলে কখনো গান গাইতে চাননি এবং তিনি আসলে প্রথমে তিনি মুভি করেছিলেন, অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এবং তার ক্যারিয়ার শুরু হয়েছিল মৃণাল সেনের মতো একজন পরিচালকের অধীনে। প্রথম সিনেমাটার নাম সম্ভবত
চালচিত্র,
চালচিত্র রাইট, এবং চালচিত্রে অভিনয় করে সে কিন্তু ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, মানে পৃথিবীর যে কয়েকটা মানে সেরা দুইটা কি তিনটা যদি কান কান তারপর হচ্ছে বার্লিন এবং ভেনিস, এই তিনটা কান বার্লিন এবং ভেনিস এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চলচ্চিত্র উৎসব পৃথিবী। এর মধ্যে ভেনিসে তিনি তার প্রথম যে সিনেমা তিনি করেছেন সেখানে অভিনয় করে সেরা নবাগত পুরস্কার অঞ্জন দত্ত, আমাদের অঞ্জন দত্ত।
এবং যখন তার নামটা ঘোষণা করে তখন সে হচ্ছে একটা নর্মাল সাদা শার্ট পরা ইন্টিন উঠে গেছে আর কি, তখন ওর নাম ঘোষণা করতেছে, ওকে তো মৃণাল সেন খুঁজতেছে, এই কই গেল আমার নায়ক গেল কই, তো এখন কোথাও খুঁজে পায় না, তো এক কোন এক খুঁজে পেলো, সে সিগারেট খাচ্ছে, তারপরে সে মৃণাল সেন গিয়ে তার নিজের কোটটা খুলে তাকে দিল
রাইট,
তারপর সে উঠে গিয়ে পুরস্কার নিয়েছিল, কারণ কোট ছাড়া তাকে উঠতেই দিচ্ছিল না ওখানে।
এই গল্পটা তার মুখে শুনেছি, দেশ টিভি
না না ওখানে আমি ছিলাম না ভাই, তখন আমার জন্ম হয় নাই,
মৃণাল সেন কোট পেল যে লোকটা তার জীবনের প্রথম সিনেমা করছেন মৃণাল সেনের পরিচালনায় এবং প্রথম সিনেমায় সেরা নবাগত পুরস্কার পেয়েছেন সেটাও ভেনিস চলচ্চিত্র উৎসবে, সেই লোকটা ভ্যানিশ হয়ে গেল কিছুদিন পরেই, কারণ তার কথা এখানেই আপনি শুনতে পেয়েছেন যে তিনি যে ধরনের সিনেমা করতে চান সেই সিনেমাগুলো বাণিজ্যিকভাবে সফলতার মুখ দেখছিল না, এমনকি মৃণাল সেনের এই সিনেমাটা এটা কোথাও পাওয়াই যায় না, আমি ইউটিউবে অনেক খুঁজছি পাওয়াই যায় না, কারণ এটা বাণিজ্যিকভাবে কোথাও মুক্তি দেওয়া হয়নি, পুরস্কার পুরস্কার পর্যন্ত ছিল। তারপর তিনি মিস্টার অ্যান্ড মিসেস আয়ারে অভিনয় অভিনয় করেছেন, অপর্ণা সেনের মুভি ছিল, বেশ কিছু সিনেমা তিনি এখনো অভিনয় করছেন,
হিন্দি সিনেমা করেছিলেন, উনি হিন্দি সিনেমা করেছেন, ছবিটার নাম ছিল সে বড়ে দিন, অত্যন্ত দুঃখজনক ভাবে এই ছবিটা রিলিজ হয়,
সেটা হচ্ছে অঞ্জন দত্ত নিজে পরিচালনা করেছে,
পরিচালনার ছবি,
অঞ্জন দত্তের প্রথম সিনেমা সম্ভবত ছিল পরিচালিত মুভি যেটা মুক্তি পায়নি, বড় দিন আমি নিশ্চিত না প্রথম মুক্তি পাওয়ার সম্ভবত ওই যে বউ ব্যারাক সম্ভবত মুক্তি পাওয়া, কিন্তু প্রথম পরিচালিত সিনেমা খুব সম্ভবত বড় দিন নিশ্চিত না, এদিকে তো
হোটেল প্রোডিউসার যে কোম্পানিটা ছিল ওটা বিক্রি হয়ে যায়,
হ্যাঁ
পরে যারা কিনে নেয় তার এখনো মানে রিলিজ হয়নি মুভিটা,
বড়দিন মুভিটা এখনো রিলিজ হয়নি, এখানে শাবানা আজমি অভিনয় করছে
এবং ইরফান খান,
ইরফান খান আজকে নাম জানি,
ইরফান খানের ফার্স্ট মুভি ছিল
ওটা, প্রথম মুভি সেটা, প্রথম মুভি ছিল,
হ্যাঁ
চিন্তা করে
আজ রিলিজ হয়নি,
রিলিজ হয়নি। মজার ব্যাপার হচ্ছে এই মুভির অভিজ্ঞতা নিয়ে অঞ্জন দত্ত একটা গান করছিল, সেই গানটা হচ্ছে সিনেমা 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 আজ সিনেমার বড়দিন, শুটিং শুরু কলকাতায় বম্বের হিরোইন, এই গানটা কি কেউ জানে না?
আমি শুনি নাই,
শুনছি
শোনা হয়েছে,
আচ্ছা আমি গানটা মানে গাওয়ার দুঃসাহস না করি আর গলার অবস্থা খুব খারাপ, সেই গানটা হচ্ছে প্রযোজক শুধু একটা কথাই বারবার বলে যান, একটা দুষ্টু গান ঢোকান না দাদা, দুষ্টু
গান ঢোকান,
কারণ দুষ্টু গান ঢোকালে প্রমাণ করে দেবো সবাইকে ভালো ছবিটাও চলে, তার সিনেমা অনেক ভালো, প্রোডিউসার বলতেছে জাস্ট একটা দুষ্টু গান, দুষ্টু গান, হ্যাঁ দুষ্টু গান
আইটেম,
হ্যাঁ মানে পরিচালকের মানে চুল পেকে যায় সারাদিন রাত ভেবে কি করে তার ভালো ছবিটাতে দুষ্টু গান ঢোকাবে, এবং ছবির জন্য তো মানে গল্পের জন্য ছবি না, ছবির জন্য গল্প, এখন প্রডিউসার বলতেছে গপ্প সে তো গপ্পই দাদা, একটু ঘুরিয়ে দিন, ঠাট্টার ছলে হাসির ছলে লিখুন দুষ্টু সিন, তখন সে ঠাট্টার ছলে হাসির ছলে একটা দুষ্টু সিন লিখলো, সেটা হচ্ছে নায়ক ক্যামেরে ড্যান্স।
আচ্ছা রাজীব ভাই, আমি হচ্ছে অঞ্জন দত্তের গত বছর সে ঢাকায় আসছিল ওই ভ্যালেন্টাইন্স ডে তে একটা শো করতে কৃষিবিদ ইনস্টিটিউটে, তো ওইখানে আমি হচ্ছে রংপুরের তার একটা পাগল ভক্তের দেখা পাই,
রাখেন আপনার পাগল ভক্ত, আমি রংপুরের পাগল ভক্ত আমার উপরে তো অঞ্জন
দত্ত, আপনি শোনেন তো ওইখানে অঞ্জন দত্তকে মানে অঞ্জন দত্ত যখন স্টেজে উঠলো সে দেখলাম সামনে গিয়ে হতভম্ব হয়ে দাঁড়ায় আছে, তারপরে যেটা দেখলাম সে হচ্ছে যে সবগুলো গানই সে পারে এবং সে শুধুমাত্র ওই শোটা দেখার জন্য সে রংপুর থেকে ঢাকায় আসছে, আর ঢাকায় থাকার কোনো জায়গা নাই,
আমি অঞ্জন দত্তকে দেখার জন্য ঢাকা থেকে উড়ে কলকাতায় গেছিলাম, আপনি কি বলতেছেন?
আচ্ছা ও তাহলে
আমি আমি
তোমার ঢাকা জায়গা ছিল,
আমি এই জীবনে
আমরা খুলনা থেকে ঢাকায় কনসার্ট দেখার জন্য একাধিকবার আসছি,
সেটা ছিল জেমসের কনসার্ট,
অনেকের তাই অনেকের টাতেই
আমি তো বর্ডার ক্রস, আন্তর্জাতিক দেশ রেখা আমি পার হয়ে গেছি,
ট্রাম্পের দেশের লোক দেখা যাচ্ছে, পয়সা আছে, ধন কুবের,
ধন কুবের,
ধন কুবের,
কুবের,
ওকে
আমি আমি যখন কলকাতায় গেলাম আমি এত এক্সাইটেড ছিলাম, রোমাঞ্চিত ছিলাম, এবং যখন একজন বলে এটা রিপন স্ট্রিট, আমি অঞ্জনের গানে রিপন স্ট্রিট শুনছি, আমি অঞ্জনের গানে ধর্মতলা শুনছি,
ওনারা অঞ্জনের কথা মনেই নাই আর কি, এত এক্সাইটেড ছিল
আসলে। আসলে নামে আসলে আমি জানি না অঞ্জনের সামনে দেখার দাঁড়ানোর সৌভাগ্য আমার কখনো হবে কিনা, তবে আমি নর্মালি আমি যাদের ভীষণ ভক্ত কখনো সেই সব মানুষদের সরাসরি রক্ত মাংসে
কোন লেভেলের ভক্ত সেটা আজকে আমি অনেক আপনাকে ওইটাই লক্ষ্য করতেছি আমি অনেকক্ষণ থেকে, আপনি কোন লেভেলের ভক্ত আর
তাই বুঝলাম না, প্রশংসা করলেন নাকি কোচা
দিল না নিল
দিল না
তালি দিল না তালি দিল। আচ্ছা রাজীব ভাই, আপনি যে কথাটা,
রাজীব ভাই প্রসঙ্গ হারিয়ে ফেলেছে,
অঞ্জন দত্ত লেখেন না বা উনি হয়তো লেখক না, কিন্তু আমায় আমি ওনার কিছু ইংলিশ ইংরেজি লেখা পড়েছি, এত স্ট্রং মানে ওনার লেখার হাত খুবই ভালো, উনি যে লিখতে পারেন না বা লেখেন না এমন না, উনি যা লেখেন খুবই স্ট্রং, ওনার টু দ্য পয়েন্ট, একদম মেধহীন আমরা যদি বলি, খুবই খুবই অসাধারণ লেখেন, মানে একদম মানে কুইল যায় গিয়ে আমার আর কি এরকম একটা ব্যাপার।
এই ফাঁকের ঈদুন জানা যে সে ইংরেজি লেখা পড়ে, বাংলা লেখা পড়ে, বাংলা লেখাটা ঠিক তার আসে
যায় না তার সাথে।
হ্যাঁ অঞ্জন,
না আমি কলকাতা আসলে খুবই রোমাঞ্চিত ছিলাম, আমার কাছে প্রত্যেকটা বউ বাজার মনে হচ্ছিল,
আমার যেরকম জয়িতার যে অ্যালবামটা ছিল ওটা ফার্স্ট টু লাস্ট আমার মুখস্থ ছিল, এখন মনে নাই
আমার, ওটা মোটামুটি মুখস্থ আছে
পুরোপুরি একদম।
ডিয়ার আসমা
চৌধুরী জয়িতার থেকে,
I have taken a bet with other boys of the class that you are not as hot as you look like, so I have
আচ্ছা বাংলায় লেখো না কেন বাবা,
বাংলায় লেখো না কেন বাবা। তো অঞ্জন দত্ত এই যে তার প্রথম সিনেমা করার যে অভিজ্ঞতা, সেখানে দুষ্টু গান, সেই এই দুষ্টু গান সে অনেকদিন পরে তার এক মুভিতে দিছিল, আমি জানি না এই মুভিটা আমি দেখি নাই, সেখানে লাইন দুটো লাইন ছিল, তোমার ঝাল লেগেছে আমার ভাল লেগেছে, একটা ইয়ে আইটেম সং টাইপের সে দিছিল তার মনে আছে,
এবং গণেশ টকিজ মুভিটা,
গণেশ
টকিজ, হ্যাঁ দেখছেন কে বড় ফ্যান।
অঞ্জন দত্তকে, অঞ্জন দত্ত আমাদের, অঞ্জন দত্ত আমাদের কিছু জিনিস শিখাইছে, একটা জিনিস যে শৈশবকে ভালোবাসা, যে আমি যেটা বললাম যে সেই ছেলেবেলায় যে হাতের মধ্যে মিষ্টি আংটি বানিয়ে দিত খুব কম টাকায়, এক দুই টাকায় লাগতো মনে হয়, এবং
দাম ছিল
সেই
সাধারণ,
ঘড়ি ছিল আটানা, আর তার চেয়ে চশমা টশমা নিতে গেলে এক টাকা,
এক টাকা। অঞ্জন দত্ত আমাদের শিখাইছে নিজের শহরকে ভালোবাসতে, নিজের শহর অনেক মানে তুমি দেখেছো কি হাটু জেলায় ম্যাকলয় স্ট্রিট, তুমি দেখেছো কি বর্ষা, তুমি চড়েছো কি,
আমরা আমাদের খুলনা শহরকে ভালোবাসি, আপনারা ভালোবাসেন কিনা জানি না,
এটা কিন্তু
ভালো শুধু বাসা লাগবে না, রংপুরের গন্ধ পাইলেই তাকে ধরে নিয়ে চলে আসতেছে রাজীব।
হ্যাঁ এই যে আমি একটু আগে এক ভক্তের কথা, রংপুর শোনার পরই সে সেটাকে,
আমি আমার
ইন্টার উচ্চারণ তো হবে মনে হয় অংপুর নাকি
অংপুর, আমার ইউনিভার্সিটি জীবনটা কাটছে রংপুরে, এমন হয়েছে যে আমি ধরেন সন্ধ্যাবেলা মেসে ফিরছি, মন টন খুব খারাপ, দেখি আমার আরেক বন্ধু সে কাপড় কাচতেছে, আমি এই জীবন কাপড় কাচতেছে, যেই ছেলের জীবনে নিজে ভাত তুলে খায় নাই, তখন আমি নিজে ব্যাগ ট্যাগ গুছে বের হচ্ছি, সে আমার জিজ্ঞেস করছে কই যাস, আমি বললাম রংপুরে যাই, আমার হঠাৎ করে মনে হলো রংপুরে যাওয়া খুব দরকার,
আমিও যাবো,
সে বললো দাঁড়া দোস্ত আমাকেও যাইতে হবে, বলে সে ভিজা কাপড় পলিথিনে প্যাক করা, মানে আমাদের রংপুরের মধ্যে এটা আছে, রংপুরের সেই আমার বন্ধু এখনো ঢাকায় আসেনি, সে রংপুরেই থেকে গেল শেষ পর্যন্ত। অঞ্জন দত্তের এই নিজের শহর নিজের শেকরকে ছেড়ে আসার একটা গান আছে, অসাধারণ একটা গান,
কলকাতা ষোলো,
কলকাতা ষোলো না, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেখানে পাহাড়ি একটা ছেলে যে জীবিকার তাগিদে শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের জন্য তার পাহাড় নীলচে পাহাড় তার পাহাড়ের কোল ঘেঁষা মেঘ পেজা পেজা মেঘ ছেড়ে এসেছে এই জঞ্জালের শহরে, 300 বছরের জঞ্জালের শহরে, সেটা আমরা মঞ্জুর হতে শুনি,
আমিও পুরো লিরিক্স
গাবো সমস্যা নেই,
সবাই সমবেত,
আমি লিরিক্স বেরিয়ে মুখস্থ আছে,
মুখস্থ আছে তাও বের করতে হচ্ছে না,
ইনফ্যাক্ট উনি এত ইনফ্লুয়েন্স করতে পারেন যে
একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশি রোজগার, ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসায় আমার নিচে পাহাড়, না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে, পাহাড়ি রাস্তার ধারের বস্তি আমার কাঞ্চনকে, কাঞ্চন জানা you
সোনার খোঁজে কত দূর দেশ যায় আমি কলকাতায় সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মশালায় রাত্রির নেমেল 300 বছরের সিমেন্টের জঙ্গলে ধারের বস্তি রামার কাঞ্চন 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 জঙ্ঘার কাঞ্চন তো পাইলে
অঞ্জন 1998 সালে বাংলাদেশে এসেছিলেন এবং তিনি যেটা বললেন তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশে এসে তার মনে হয়নি যে তিনি অন্য আরেকটা দেশে এসেছেন। একইভাবে আমাদেরও মানে মাঝখানে কাটা তার একটা বিশাল দেয়াল আছে।
আমি একটু কথা বলি এটা নিয়ে,
ওপার
বাংলা যে এখানে আসুক না কেন সবাই কিন্তু এই একটা কথাই বলে যে এসে মনে হয় না যে আমি কলকাতায়।
এখানে আসলে রিয়েল ফিলটা পায়
আসলে
বাংলার আর এপার ওপার কি কোট আনকোট।
কিন্তু আমাদের ইমিগ্রেশন পার হয়ে যেতে হয়, কলকাতা পার হওয়া যত কঠিন মানে যাওয়াটা, ইমিগ্রেশন পার হওয়া তারও কঠিন। ইমিগ্রেশন পার হতে আধা ঘন্টা 40 মিনিট লাগে, কিন্তু কলকাতা যেতে 20-25 মিনিট লাগে। ইনফ্যাক্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই পাইলট জানা দেয় আমরা এখন ভারতের আকাশ সীমা।
সেটা যদি তুমি বাই এয়ার যাও তাহলে
বলতে হবে আর কি
ভাই বাই এয়ারে আর কি কি হয়।
অঞ্জন বাংলাদেশ নিয়ে আরেকটা কথা বলেন যে তিনি যে সময় গান শুরু করেছিলেন সেই সময় কবির সুমন তো গান গাইছিলই, তবে বাংলাদেশের গান একটা অন্যরকম পর্যায়ে ছিল। তিনি তার মাকসুদের কথা তিনি বলেছেন, একটা নতুন গানের বারুদ হয়তো মাকসুদ। তিনি লাকি আকান্ত না হ্যাপি আকান্ত, লাকি আকান্তকে নিয়ে পুরো একটা গান তিনি গিয়েছেন, পুরো একটা গান তিনি লাকি আকান্তকে নিয়ে গিয়েছেন। এবং বাংলাদেশের গান যে এত, বাংলাদেশের ব্যান্ডের গান যে এত শক্তিশালী ছিল এটা অঞ্জন বারবার স্বীকার করেছেন। এবং এখনো আমাদের বাংলা ব্যান্ডের সেই সুদিন হয়তো নেই, সেই শক্তিশালী অবস্থান হয়তো নেই, কিন্তু আমি খুব সম্প্রতি এ সময় ওপার বাংলা সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে নামী শিল্পী অনুপম রায় তিনি সম্প্রতি একটা ইয়েতে স্বীকার করেছেন, তিনি অর্ণব দ্বারা ভীষণভাবে ইনফ্লুয়েন্সড, অর্ণব তাকে ভীষণ রকমের ইনফ্লুয়েন্স করে।
এবং রিসেন্টলি অনুপম রায়ের একটা সঙ্গীতায়োজন এবং সুরে অঞ্জন একটা গানও গিয়েছেন সাহেব বিবি গোলাম সিনেমায়, তোমার শহরে টাইটেল।
আর একটু অপ্রাসঙ্গিক কথা, সেটা হচ্ছে অনুপম রায়ের সাথে আমাদের রাজীব ভাইয়ের চেহারাটা দুর্দান্ত মিল আছে, আমি জানি না আর কেউ বলছে কিনা, আপনি একটু দেখেন প্লিজ।
আমার গানের গলাতেও মিল আছে
রাজীব ভাই, আগের চাইতে ফর্সা হয়েছে।
কারণ কি? হেরোলাক্স কমপ্লেক্স আমার মনে হয়।
তোমার রূপের রহস্য,
আমি এখন যেই এজে আছি সেটা হচ্ছে বিয়ে করার জন্য পারফেক্ট এজ। এই যে সাধারণত ছেলেদের বিয়ে হয়
46,
আচ্ছা
46, হ্যাঁ।
এই যে ঘুরে ফিরে কিন্তু আমরা ওই বয়সে চলেই আসলাম,
হ্যাঁ বয়সের শেষ।
রাজীব ভাই বারবার ওই জায়গা থেকে পিছলে যাওয়ার চেষ্টা করছে,
এবার উনি নিজেই ফাঁদে পা দিয়েছেন,
না
ভাবটা নিজেই বানিয়েছেন।
সেটাই অঞ্জনের ভাষায় বলতে হয় যে
আপনি এই দিছেন,
অঞ্জনের ভাষায় বলতে হয় যে অঞ্জনের আরেকটা গানের ভূমিকা সে বলছে যে বয়স বাড়ছে, চোখে চালছে, জিভের তলায় একটা তীত স্বাদ,
রাইট।
এবং আমার বয়সের সঙ্গে সঙ্গে কলকাতা শহরের বয়স বাড়ছে, যে শহর থেকে আমার যাবতীয় গান, এবং হয়তো আমার গানের বয়সও বাড়ছে, তো ন্যাচারালি আমারও বয়স বাড়ছে, আমারও চোখে চালছে, আমারও জিভের তলায় একটা তীত স্বাদ।
রঞ্জনাকে নিয়ে কিছু বলছি না, রঞ্জনা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার।
আমার তো মনে হয় রঞ্জনাকে নিয়ে এত বেশি বলা হয়েছে আসলে,
নতুন
কিছু
ব্যাপার আছে, সব বলতে গেলে রাত পার হয়েছে,
রাত পার হয়ে যাবে।
আমার
রঞ্জনার ব্যাপারটা খুবই খুবই আলোচিত, তো মনে হয় আর নতুন ওটার মধ্যে যোগ করা।
গাইতে চান রঞ্জনা? আমি আর আসবো না
রঞ্জনা
নিয়ে, কি বলতে চাই রঞ্জনা কিন্তু আসলে এটা একটা প্রতীকী ব্যাপার, রঞ্জনা নামে কিন্তু কেউ ছিল না অ্যাকচুয়ালি। রঞ্জনা হচ্ছে প্রতীকী ব্যাপারটাকেই সে।
আমি রায়ন ভাইকে, রায়ন ভাইকে আমি বললাম যে আমরা রঞ্জন নিয়ে শো করবো, আপনি এক কাজ করেন রঞ্জনের গানের গল্পগুলো আমাকে লিখে পাঠান। তো সে প্রথমে গান, যেমন ধরেন মালা গান, মালা গানে কি আছে যে যারা না ববি রায় গানটা, যেমন তার দুজনটা টাইপিস্ট ছিল, তারপর ববি রায় অফিসের বড় কর্তা, সেই টাইপিস্ট সুন্দরী টাইপিস্টকে ভাগায় নিয়ে গেছে। তো আমাকে সে লিখছে অঞ্জনের তখন অনেক ধূর্তি, অর্জুন চাকরি পাচ্ছিল, অন্যে হয়ে চাকরির জন্য মাথা কেটে নিচ্ছিল। তখন হঠাৎ করে তিনি একটি প্রতিষ্ঠানে টাইপিস্টের চাকরি পান, সেখানেই তার একটা মেয়ের সঙ্গে প্রেম হয়, সেও টাইপিস্ট ছিল। ঘটনাক্রমে সেই টাইপিস্ট কাকে অফিসের বস ভাগিয়ে নিয়ে যায়।
উল্লেখ থাকে যে অঞ্জন দত্তের ছিল নীল দত্তের সাথে আমার ফোন আলাপের সব রেকর্ড আছে,
প্রমাণ প্রমাণ ডকুমেন্টেশন
প্রমাণ, কাঞ্চনজঙ্ঘা
পত্র সব আছে,
সব আছে।
কাঞ্চনজঙ্ঘা গানের গল্পটা কি, অঞ্জন তখন ছিলেন দার্জিলিং এ, জীবন জীবিকার তাগিদে মাথা গোজার ঠাই নেই এরকম অবস্থায় তিনি কলকাতায় এসে পৌঁছান। তখন তিনি কলকাতায় একটা পার্কের বেঞ্চিতে ঘুমাতেন, তখনই তার হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘার কথা মনে পড়ে যেত এবং সেখানে ফেলে আসা সেই নীলচে পাহাড়ের মেয়ে কাঞ্চনের কথা মনে পড়ত, যে কানের মাকড়ি বেঁচে থাকে কলকাতায়
দিয়েছিল।
তারপর হরিপদ একজন সাদা মাটা ছোটখাটো লোক, অঞ্জনে তখন অনেক বয়স, তিনি প্রায় বৃদ্ধ হয়ে গেছে, তখন তিনি একটা অফিসে কেরানির চাকরি করতেন।
সবিশেষ উল্লেখ তো হরিপদ গানটা আমি গল্পটা দেইনি, উল্লেখ থাকে যে
না। তারপর রঞ্জনা আগের গুলা দিছে এটা স্বীকার করতেছেন আপনি, তাই তো?
সে যতগুলা গান আছে সবগুলোর সঙ্গে অঞ্জনের সবই অঞ্জনের জীবনের গান,
জীবনের গান।
এটা আসলে একজন লেখক বা শিল্পী একটা সমস্যা, সমস্যা কি মানুষ অনেকে মনে করে যে ধরেন আমি একটা ক্যারেক্টার নিয়ে লিখলাম, অনেকে মনে করে যেটা আমার জীবনের গল্প
না, আপনার ক্ষেত্রে তো সত্য
একজন লেখক তার জীবনের
তো মানে বেসিক্যালি আপনার লাইফে ঘটে যাওয়া ঘটনার বাইরে কিছু লেখেন না আসলে, এটা সবাই
কোন লেখকই লেখে না, কোন লেখকই লেখে না। একটা লেখক তার জীবন থেকেই জীবনের, যেমন অঞ্জন হয়তো, অঞ্জন হয়তো একদিন বাসে করে, আমি কল্পনায় দেখতে পাই অঞ্জন হয়তো একদিন বাসে করে বা গাড়িতে করে কোথাও যাচ্ছিল, হঠাৎ করে পার্কের বেঞ্চিতে তিনি পাহাড়ি একটা ছেলেকে বিমর্ষ অবস্থায় বসে থাকতে দেখেছেন। তখন তার মাথায় হঠাৎ করে তার ফেলে আসা কাঞ্চনজঙ্ঘার কথা মনে পড়েছিল, সেই পাহাড়ি ছেলেটার সঙ্গে হয়তো গল্পই করেননি কিন্তু তিনি কাঞ্চনজঙ্ঘা গানটা লিখে
ফেলেছেন। আপনার কি যেন বইটা আসতেছে,
হরিপদ
প্রকাশনা ঠিক হয়ে গেছে না?
আচ্ছা, বেইলি রোডের ধারে গানটা কি তুমি পারো?
আপনার কি রাস্তা গানটা পারে?
চোখের জল কিংবা পানি, আমরা একটু ওই গানটা একটু শুনে আসি, নাই
শুনতে শুনতে যাই
বা শুনতে শুনতে আমরা যেতে পারি। আমরা লিমি একটা গান গাবে এই বুড়ো পুরনো গিটার অঞ্জন এবং
লিমির গানটা শুনে
আমরা, হ্যাঁ আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে, আমি চোখের জল এবং চোখের জল কিংবা পানি গানটা আমি চোখের চোখের গানটা দেখেন তো, চোখের গানটা চোখের উপরে 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 উপরে, হ্যাঁ দেখেন তো একটু একটু বাজিয়ে শুনাই শুনি এটাই সেই গানটাকে, পুরানা তিন মিনিট দুই মিনিট।
বেলি রোডের ধারে আমি দেখেছি তোমায়, রাতের অন্ধকারে আমি দেখেছি তোমায়, আমার বউবাজারে আমি দেখেছি তোমায়, দুদিকের কাঁটা তারে আমি দেখেছি তোমায়, তোমার দাম পঞ্চাশ ওখানে কত জানি না, নিয়নালয় ঝলসে যাওয়া দুটো শহরের রাত, বেঁচে থাকার জন্য কেনা বেচার দুটো হাত, ডলারের হার কমলে তাদের দর বদলায়, চোখের জ
জল কিংবা পানি, সে তো নন্দাই।
চোখের জল বলো কিংবা পানি, সব পৃথিবীতে তার স্বাদ একই রকম নন্দা। তুমি একজন আফ্রিকানের রক্ত বলো, যে নিগ্রো কালো, কিংবা একটা ইউরোপের খুব শ্বেতাঙ্গ একটা মানুষের কথা বলো, কিংবা একটা বাঙালি কথা বলো, কিংবা অন্য একটা ধর্মের একজন খ্রিস্টানের কথা বলো, একজন মুসলিমের কথা বলো, সবার রক্তই এক। তো অঞ্জন আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন, অঞ্জন আমাদের এই নির্দেশ দিয়েছেন, কারো ক্ষতি করো না কারো। আচ্ছা, আমাদের আর এক মিনিট আছে অঞ্জনের যাওয়ার আগে, আমরা অঞ্জনের গিটার নিয়ে অঞ্জনের অসাধারণ একটা গান লিমির কণ্ঠে শুনতে শুনতে আমরা যাবো। অঞ্জন ছাড়া গিটার থাকে না, গিটার ছাড়া অঞ্জন। কোন সমস্যা নাই, তুমি না বললে আমরা গাবো।
এই বড় পুরনো গিটার দিয়েছে, কত কিছু দিয়েছে, ছোট খাটো সব মানবিমান দুঃখে গান দিয়েছে, রোজ রোজ কত কত হাজার হাজার ভয় মনে যখন ভিড় করেছে, ঘরের ঘরে আপন মনে সেই ভয়গুলো কাটিয়ে দিয়েছে, ছেড়ে বেলার সেই পাতা ঝরা পাহাড়ে ঘুরেছে মন যখন, এই বড় পুরনো গিটার ছিল সঙ্গে আমার তখন, তাল কেটে গেছে কত কেটেছে আঙুল, কত রাত জেগে জেগে কেটেছে, জীবনে প্রথমবার ভালোবাসা হারানোর যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে, এই বুড়ো পুরনো গিটার দিয়েছে কত কিছু দিয়েছে, ছোটখাটো সুখ মানবিমান দুঃখে গান দিয়েছে, পুরনো গিটার।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, কথা হবে আগামী মঙ্গলবার। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি, রাজীব হাসান। আমাদের সঙ্গে ছিল লিমি, আমাদের সঙ্গে ছিল বেনজির রায়হান, আমাদের সঙ্গে ছিল রিদন, এবং আমাদের সঙ্গে অঞ্জন দত্ত ছিল, আমাদের ছায়ার সঙ্গে, আমাদের মায়ার সঙ্গে, এবং ব্যান্ডি ছিল ব্যান্ডি মানে মঞ্জু ভাই এবং লোবান ভাই।
শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.